This track was downloaded from FusionBD.com.
All your favorites,
all your favorites,
all day long,
all day long,
only on FM 89.2.
এখন সময় রাত ১২টা।
প্রপার্টি লিফটস ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের ৭৮তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজি কিপ্রিয়া, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে ডরের ৭৮তম পর্বে পাঁচজন আমাদের যাত্রা সঙ্গী। গত সপ্তাহে আমরা এই অনুষ্ঠানটি ধারণ করেছি ঢাকার গ্রিন রোডের কোন একটি হন্টেড প্লেসে। মনিরুল, নাহিদ, তাহমিদ, জসিম এবং আরিয়ান, এই পাঁচজনের জীবনে ঘটে যাওয়া অবিশ্বাস্য শ্বাসরুদ্ধকর কিছু মুহূর্ত, যার ব্যাখ্যা এখন পর্যন্ত তারা যেমনটা পায়নি আমরাও পাইনি এবং কখনো পাব না, সেই সব গল্প নিয়ে আজকের ডর। শুরুতেই রেহান এবং সুমনের কাছ থেকে এই হন্টেড প্লেসে যাবার কিছুটা সাউন্ড বাইট, এবং পুরো অনুষ্ঠানে সাউন্ড কম্পোজের কাজ করেছে লোবান। শুরু করছি ডরের ৭৮তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
যাবি আজকে নাকি আরো দেরি করার ইচ্ছা আছে?
আর দেরি করলেই কি, মানে এত বাড়ির কাছে জায়গা, মানে এখন যাই আর পরে যাই।
সেটা আমাদের বাংলাদেশ, এখান থেকে ওখানে আর এখান থেকে সেখানে, একই ডিসটেন্স।
না সমস্যা নেই, এটা যদি মানে অন্য কিছুর উপর নির্ভর করতে হতো, যানবাহনের উপর,
তাও সঠিক।
তাহলে একটা
কথা, আমরা তো ১১ নম্বর বাসে যাবো।
১১ নম্বর বাসের কোন রাস্তা নাই, হাঁটতে হবে, হাঁটতে হবে,
বুঝতে হবে। ১১ নম্বর বাস মানে তো দুইটা পা, এক এক দুইটা পাশাপাশি রাখলে ১১ হয়।
আচ্ছা, যেখানে কোন টিকিট কাটতে হবে না,
ভাড়া না, ভাড়া দিতে হবে না, তুই কন্ডাক্টর,
তুই তো এটাই চাস, তাই না? তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানিস, এমন একটা ঝামেলা হয়ে গেছে। এই কয়দিনে শীতে অভ্যস্ত হয়ে গেছি না, জামা কাপড় নিয়ে বাইরেতাম, এখন তো মানে যেই অবস্থা ওয়েদার হয়ে গেছে,
হালকা হালকা লাগতেছে,
হালকা হালকা, মনে করো এখন সোয়েটার পরে বেরোলে হাতে নিয়ে চলতে হবে।
হ্যাঁ, ওদিন একটা পেপারে দেখলাম না, একটা ভালো নিউজ দিছে যে এখন তো বাংলাদেশের সিজন একটাই, ঘুরায় ফেরায় একটু গরম, একটু কম গরম, একটু বেশি গরম,
একটু বেশি গরম,
সিজন।
দারুন দারুন একটা কথা বলছে, যেই বলছে দারুন বলছে। আর তুইও শুনে খুশি হবি, আমি একটু খুশি হয়েছি, কারণ হচ্ছে আজকের স্পটটা একদম বাড়ির কাছে।
থ্যাঙ্ক গড, গরমের মধ্যে জার্নি করা আসলেই টাফ,
আসলেই টাফ, আসলেই টাফ। তো যাই হোক, এখন আমরা যেটা করতে হবে ওই যে ১১ নম্বর বাসে আর কি যেতে হবে।
হ্যাঁ, এছাড়া আর কোন সমস্যা নেই, আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে, বাট এই সময় হাঁটার একটা আলাদা মজা আছে,
চলো হাঁটতে চলে যাই। এবং আরো একবার বলি যে আমরা যে রাস্তা দিয়ে যাব, রাস্তাটার নাম এখন আস্তে আস্তে জেনেই যাবে, কোন একটা জায়গায় বেশ ভালো একটা চায়ের দোকান আছে,
অবশ্যই আছে, সবুজ রাস্তায় সবুজ চায়ের পাতা, তাই না?
ওকে, যাই হোক, পেঁচাল অনেক পাড়া হয়ে গেছে।
সবুজ রাস্তার মিনিং বলবি না, সবুজ রাস্তা বাংলা করলে কি হয় বলতো?
সবুজ রাস্তার বাংলা করলে কি হয়?
গ্রিন রোড ম্যান, চল যাই।
ওকে, গ্রিন রোড যাচ্ছি এখন। হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম এবারের স্পট গ্রিন রোড এলাকায়।
গ্রিন রোড এলাকায় আগে একবার গেছি দোস আমরা,
মানে গেছি না কি বলিস, একটা বিল্ডিং ছিল এবং আমরা এখন যে জায়গাটাতে আছি সেই জায়গাটা থেকে ওটার দূরত্ব খুব বেশি না, আবার মোটামুটি হেঁটে গেলে 15-20 মিনিটের রাস্তা হবে।
এই বিল্ডিংটাও কি ওরকম রেপুটেড ভাবে হন্টেড নাকি?
রেপুটেড ভাবে হয়তো বা হন্টেড না, কারণ এটা আমরা এখানের যে একটু খোঁজ খবর নিয়েছি যারা ঘটনাগুলোর সাথে রিলেটেড এবং আশেপাশের যে মানুষগুলো আছে, আশেপাশের যে বিল্ডিং গুলো আছে দেখতেই পাচ্ছিস, এরাই মূলত এই ঘটনাটার সাথে কানেক্টেড, ওরা বলতে পারে যে এখানের ঘটনাটা কি আসলে।
আর এখানে আসলে আমরা যাদের কাছ থেকে ঘটনাটা জানছি তাদেরকে নিয়ে আসতে পারলে খুব ভালো হতো, বাট তারা এখানে যেই কাজে আসছিল সেই কারণে তাদেরকে আসলে
ইনভাইট করতে আমরা পারছি না,
করতে পারছি না এবং ইনভাইট করলেও তারা আসতো না, এটাও হচ্ছে সবচেয়ে বড় কথা।
কিন্তু তাদের ঘটনাটা আমরা নিয়ে এসেছি এবং সেই সাথে আমাদের আজকের গেস্টদেরকেও নিয়ে এসেছি এবং আজকে আমরা এই মুহূর্তে যে স্পটটাতে আছি সেটা হচ্ছে গ্রিন রোড এলাকা, স্পেসিফিক লোকেশনে যাচ্ছি না,
ইম্পসিবল,
সেটা হতে পারে কলা বাগান, সেটা হতে পারে আপনার কাঁঠাল বাগান, যে কোনো বাগানই হতে পারে,
যেই বাগানই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন এই মুহূর্তে আমরা আছি, আমরা জাস্ট ভিতরে ঢুকলেই আমাদের আজকের হন্টেড স্পট যেখানে ডট টিম রেডি হয়ে বসে আছে, বাট এত অন্ধকারের মধ্যে তো দোস্ত হাঁটা যাচ্ছে না,
এত অন্ধকার
চালাই তারপরে চল হাঁটা ধরি।
ওকে ওকে, সবাই ফাইনালি পৌঁছে গেছে ঠিকঠাক মতো, সবাইকে দেখা যায় পাওয়া গেছে যারা যারা ছিল ইনভাইটেড,
রাইট, সবাই চলে এসেছে থ্যাঙ্কস টু ডট টিম, তাদেরকে এভাবে সেফ এন্ড সিকিউরড ভাবে এই ইনসিকিউরড জায়গাটাতে নিয়ে আসার জন্য।
এটা একটা ভালো কথা বলেছিস, আমরা সবসময় মানুষদেরকে সেফলি ইনসিকিউর জায়গাতেই নিয়ে যাই।
এক্স্যাক্টলি।
ওকে, আমরা এবার ঘটনার দিকে যাব।
ঘটনা আমি যে ঘটনাগুলো বলবো সেগুলো
না, তুই যে ঘটনাগুলো বলবি এটা আমরা পরে শুনবো। আজকে আমরা যে হন্টেড প্লেসটাতে আছি এবং এটা একটা পরিত্যক্ত বাড়ি, এটা আমরা একটু বলে দিই, এবং এটা একটা একতলা বিল্ডিং, বেশ অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং বাড়িটার সামনে একটা বেশ বড় সড়ো একটা আমরা নারকেল গাছ দেখতে পেয়েছি বাইরের দিকে। তো এই হচ্ছে মোটামুটি এনভায়রনমেন্টটা এবং পুরো পরিত্যক্ত বাড়িটার চতুর্দিকে বড় বড় সব আবাসিক দালান রয়েছে। সো আপাতত আমরা সিনারিওটা আপনাদেরকে বলে দিলাম, স্পটটার এবং স্পটটার যে কি ঘটনা রয়েছে এটা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা রিভিল করব। সো আপাতত আমরা রিভিল করি যে আমাদের গেস্টদের কি এক্সপিরিয়েন্স রয়েছে।
কার ঘটনা শুনবি প্রথম?
প্রথমে আই থিঙ্ক সামনে যে আছে তাকে দিয়ে শুরু করি। প্রথমে অ্যাজ ইউজুয়াল তার ঘটনা জানার আগে তার পরিচয়টা আমরা একটু জেনে নিব তার কাছ থেকে। আপনার নামটা?
মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম, কোথায় থাকেন এবং কি করেন আপনি?
যে গুলশান দুয়ে থাকি, এখানে একটা চাকরি করি আর কি।
ওকে ওকে মনির ভাই, আমরা ডটিমের কাছে আপনার সম্পর্কে বেশ কিছু ঘটনা শুনেছি, আপনার কয়েকটা ঘটনা আছে যে এক্সপিরিয়েন্স গুলো আপনি শেয়ার করতে চান ডটিমের সাথে। আমরা তাহলে শুরু করে দিই, আপনার এক্সপিরিয়েন্স এর দিকে যাই। প্রথমে আপনি কোন ঘটনাটা শেয়ার করতে চান?
প্রথমে যেটা আমার সাথে ঘটছে এটাই বলার চেষ্টা করি।
প্লিজ, কত বছর আগের ঘটনা এটা?
এটা তো 7 বছর কি 8 বছর আগে।
কোথায় ঘটেছে?
এটা নাটোর জেলায় সিংড়া থানায়, আমার নিজের গ্রামে এই ঘটনা ঘটছে।
ওকে, তাহলে আমরা ঘটনাটা শুরু থেকেই শুনি।
জি, ঘটনাটা এরকম, আমার বয়স 11 কি 12 হবে, সেই টাইমে আমার বাড়িতে একটা আয়োজন চলে, তো সেই ক্ষেত্রে আমার আম্মু বলে যে এটা তোমার দাদা বাড়ি দিয়ে আসো। আর দাদা বাড়িটা ছিল মানে আমার বাড়ি থেকে হয়তো 500 ফিট কি 600 ফিট দূরে হবে, পাশেই। তো আমি তো যাচ্ছি, বাজে তখন হয়তো বিকাল 4টা কি 5টা হবে, আমি যাওয়ার পর ওখানে দিছি, দেওয়ার পর চলে আসব। এমন সময় আমার মনে হলো যে এই রাস্তা তো আমার জন্য সুবিধার না, কারণ আমি এর আগে এরকম বাবা মা বলছে যে তুমি ওই জায়গায় যাইও না, কারণ ওই জায়গায় গেলে নাকি আমার কোনো ক্ষতি হতে পারে। তো তারপরে আমি আমার ফুপু আমারে বলি যে আমারে একটু তুমি আগায় দাও যাতে করে আমি যেতে পারি। তো ফুপু আমা আমারে আগায় দেওয়ার জন্য সামনে একটু আসে এবং বলে যে আমি তোমারে দেখতেছি, তুমি এই রাস্তা দিয়ে সোজা চলে যাও, আমি দেখতেছি। তো পরবর্তী যখন আমি
ওই জায়গাটা আপনি ভয় পাচ্ছি?
জি জি, ওই জায়গাতে আমি ভয় পাচ্ছি, আর রাতের বেলা তো এমনিতেই ছোট মানুষ ভয় পাওয়ার কথা, তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে, আমার ওই কথাটা মনে পড়তেছি যে এখানে তো আমার আশাটা আসলে ঠিক না। তো সেভাবে একটু ভয় ভিতরে বোধ মনে করতেছি, তারপরও যাইতেছি। তো মাঝপথে যখন যাই, আমার যে রাস্তাটা সেটা একদম ডাইরেক্ট পশ্চিম দিক, মানে যে সাইডে দেবো ডাইরেক্ট পশ্চিম দিকে হয়ে আমি যাচ্ছি। তো বাম সাইডে অর্থাৎ দক্ষিণ সাইডে থেকে একটা বাঁশবাগান ছিল, বাঁশবাগান থেকে কেমন যেন একটা সাউন্ড আমার দিকে আসতেছে। আমি দেখলাম যে আসলে এটা কি কোনো বাতাস বা দমকা হাওয়া হয়তো হচ্ছে, আমি এই জন্য ওদিকে তাকাই। তাকানোর পর দেখা যায় বাঁশবাগানের ভিতরে একটা অদ্ভুত কোয়ালিটির কোনো একটা কিছু হয়তো হবে, যা চোখ জলজল করে। আসলে চোখগুলো কি আসলে চোখ কি না, এটা মানুষের মতো না।
তো ওইটা আমার দিকে
জি জি জি, তো আমার দিকে ফলো করছে। তখন আমি এটা দেখার পর আমি পিছনের দিকে তাকাই যে আমার ফুপু এখানে আছে কিনা, চলে গেছে, তাকাই দেখি যে নাই, তখন আমার বেশি ভয়টা আর কি দেখার কথা যে আমি এখানে আছি, তুমি যাও,
ভয় না পান,
ভয় না পান। জি জি, পরবর্তীতে উনি হয়তো মনে করছে যে অর্ধেকের রাস্তা চলেই গেছে, আমি চলে যাই, এভাবে হয়তো চলে গেছে। তো একটা খেজুর গাছের ওখানে যা একটু উঁচু ছিল, উঁচু ওই জায়গাটা দ্বারা আমি মানে অনেক জোরে হাঁটি যাতে আমার পিছু যাতে না নেয়। তো তারপরে যখন ওইখানে যা পিছনের দিকে তাকাই,
পিছু না নেয় বলতে যেই জিনিসটা আপনি বাস ছাড়ের এখানে দেখেছেন ওই জিনিসটা আপনার পিছু নিয়েছে?
জি জি, পিছু নিচে কি না এই জিনিসটা আমি দেখার জন্য আমি ওই জায়গাতে দাঁড়াইয়া আমি পিছনের দিকে তাকাইতেছি যে আসলে ঘটনা।
এতক্ষণ আপনি ভয়ও পেছনে ফিরছিলেন?
না, পিছনে ফিরি নাই। যখন আমি পিছনের দিকে ফিরি তখন দেখি হয়তো 10 কি 12 হাত আমার পিছনে আমাকে ধরার জন্য বাবা খুব আকৃষ্ট, মানে আমাকে ধরবেই, কিছু একটা আসছে এবং অদ্ভুত। এটা বলার যারা ফেস করে আর কি তারাই বলতে পারবে।
কোন মানুষ
আকৃতির না বা কোন জন্তু আকৃতির, এটা বললেও চলে, মানুষ আকৃতি বললেও চলে, কিন্তু মানুষ আকৃতির বললে তো একটা চেহারার তো একটা ইয়ে থাকে, কিন্তু কিছুই নাই,
মানে অদ্ভুত।
মানে এটা এক কথা ভাই ফেস না করলে কেউ বলতে পারবে না। তারপরে যখন আমি ওখান থেকে আর একটু দৌড় দিলাম, দৌড়ার পাশে একটা বাগানের মতো পুকুর পার, ওইখানে উঠার পর ওইখান থেকে আমার বাসা দেখা যায়। আমি ওখান থেকে আমি আম্মু বলে ডাক দিই, আমার আম্মু আসতেছে, আমি দেখতে পাচ্ছি যে আমার হয়তো সাহায্য করার জন্য আমার আম্মু বের হয়েছে, দৌড়াচ্ছে। আমি ওখানে দাঁড়া রয়েছি, আমি একদম স্টিল, মানে পাথরের মতো, লড়তেও পারি না, চড়তে পারি না। এই যে জিনিসটা আমার পিছু নিছে সেটা কিন্তু এখনো 10-12 হাত পেছনেই আছে। তো পরবর্তীতে যখন আমার আম্মু আমার কাছে চলে আসে, জিজ্ঞেস করে যে আসলে ওইটা কি, কই, তুমি কি দেখে ভয় করলা? তা আমি বললাম যে পিছে তুমি দেখো না, আমি কিন্তু তখনও দেখতে পাচ্ছি। এবং মা যখন 2-3 বার জিজ্ঞেস করছে না পিছনে কিছুই নাই, তুমি কেন ভয় পেলাম, মানে ভালো করে বলো, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওই জিনিসটা এখন আস্তে আস্তে চুকুরে চলে যাচ্ছে এবং একদম স্ট্রেট যেই জায়গায় আমি দেখছিলাম ঠিক ওই জায়গাটাই চলে যায়। এবং পরবর্তীতে আমার আম্মু বলছে তুমি ভুল দেখছো, অথবা ওই জায়গাটা আমার জন্য একটু খারাপ, এই জন্য হয়তো আমার আম্মু ভয় যেন না পাই।
মানে যখন আপনার আম্মু আপনার কাছে চলে এসেছে তখন আপনি দেখছেন যে পেছনে
আছে, আমার আম্মু যখন আমাকে ধরছে তখন দেখলাম যে ওই জিনিসটা আস্তে আস্তে আবার তার পিছন দিকে ব্যাক করছে এবং সে চলে গেল এবং জায়গা মতো গেছে। আমি কিন্তু ফলো করতেছি, আমার আম্মু
যেখান থেকে আপনার পিছনে
ওইখানে চলে গেছে। এবং পরবর্তীতে আমি ওখান থেকে বাসা চলে আসি, চলে আসার পর আমি এভাবে আর কি 2-4 দিন বা 5 দিন যাই। তো এর কিছুদিন পরে আমার যে একটা জেঠাতো ভাই ছিল, তো ও একটু মানে জঙ্গল টঙ্গল এরকম জায়গায় যে ফলমূলের গাছ টাছ থাকে,
মানে একটু দুরন্ত প্রকৃতির ছিল।
জি, দুরন্ত প্রকৃতির বলতে খেলাধুলা বেশি পছন্দ করতো বা কোনো জায়গায় যায় কোনো কিছু একা একা একটা জঙ্গলের মধ্যে যায় ফল টল কুড়ায় নিয়ে এসে আমাদেরকে বলতো যে আমি নিয়ে আসছি তোমরা যাও না, এরকম কিছু একটা হবে। ও অনেক সকালে উঠতো, আবার মানে ভোর বেলাতে উঠতো যাতে সবার আগে গেলে বেশি ফল পাবে। ঠিক সবারই একটা আকর্ষণ, আমাদের ব্যাসে যেগুলো ছিল প্রায় সবারই একটা আকর্ষণ যে ওই জায়গাতেই যাব, ওই জায়গাতে অনেক ফলমূলের গাছ সচরাচর ওইখানে মানুষ যায় না, কারণ মানুষ ওই জায়গায় ভীত সাব্যস্ত, মানে ওইখানে গেলে একটা কিছু না একটা কিছু দেখে ফেস করে। তো পরবর্তীতে একদিন ভোরবেলা, মানে ভোরবেলা না ঠিক রাত 2টার দিকে আমার যেটা তো ভাই ঘুম থেকে উঠে তার বাসা থেকে চলে যায়, আমার এটা বড় মা ফলো করে, কিন্তু
মানে আপনার জেঠি মানে দেখতে পায় যে তার ছেলে উঠে যাচ্ছে।
জি, উঠছে, জ্যোৎস্নরাতের মতো একটু ছিল, এই জন্য মনে করছে যে হয়তো সকালই হয়ে গেছে, আর ও তো প্রতিদিনই যায় এই জন্য কিছুটা মনে করে নাই। আর তাছাড়াও তো ওখান থেকে বিভিন্ন ধরনের ফলমূল হোক অথবা বিভিন্ন জিনিস সে ওখান থেকে নিয়ে আসে, ছেলে পেলে সবাই খায় আনন্দ করে, এই জন্য হয়তো কিছু বলেনি তার মা। পরে যাওয়ার পর সম্ভবত মাছ ধরার জন্য ওই যে জঙ্গলটা ছিল, জঙ্গলের পাশে একটা পুকুর ছিল অনেক পুরনো, পুকুরটা পানি কখনোই উঠানো যেত না,
মানে পানি সেচলে
উঠতো না। তো ওইখানে নাকি ও সম্ভবত মাছ মারার জন্য এক পাশ থেকে জামা জুতা সবগুলো খুলে রাখছে এবং সুন্দর করে রাখছে, যে একটা মানুষ গোসলে নামলে অথবা কোন একটা কাজে নামলে যেভাবে নামে ওভাবে ঠিক ওগুলো মানে রেখে পুকুরে নামছে। নামার পর মাছও ধরছে, কিছু মাছ ধরার পর লুঙ্গি পরেছিল, তো লুঙ্গির সাইড দিয়ে এগুলো আর কি গেজে রাখছে যে মাছগুলো যাতে না চলে যায়।
লুঙ্গিতে যেভাবে অনেক সময় টাকাও
রাখে গ্রামের মানুষগুলো, এরকম কোয়ালিটি ভাবে মাছ ধরছে। ধরতে ধরতে ওই সম্ভবত ও সামনের দিকে আগাইছে, আগানোর পর যেই জায়গাটা আর কি হন্টেড এই জায়গাতেই সে যায়। যাওয়ার পর ওইখান থেকে পরবর্তীতে আমরা মৃত দেহ আর কি ওইখানে পাই।
হোয়াট, মানে এই ভাইয়ের কি আপনারা ওখানে মৃত অবস্থায়?
জি, মৃত অবস্থায় পাই। এখন ঘটনাটা এরকম যে আমরা সকালবেলা খোঁজাখুঁজি করছি, পাওয়া যায় নাই আসলে কই গেল, সোহেল ভাইয়া গেল কোথায়। তো অনেক মানুষ সবাই বলছে যেহেতু ওই জায়গাতে সকালেই যায়, তোমরা ওদিকে ভালো করে ফলো করো, ওদিকে থাকতে পারে। তো পরবর্তীতে আমরা যখন জঙ্গলগুলোতে ফলো করছি কিন্তু পাই নাই, তখন ও তো মাছ ধরে, মাঝে সাঝে দেখা যায় যে মাছ ধরে। তো এই ক্ষেত্রে আমরা পুকুরে খোঁজার একটা উদ্যোগ নেওয়া হয়। তো পুকুরে ওর বাবা এবং আমাদের যে আত্মীয় স্বজন সবাই ছিল, তারাও কিন্তু ওইখানে নামে। নামার পর ওর বাবার পায়ের সাথে এই লাশটা আর কি বাঁধে। প্রথমে তার বাবা খুব ভয় পায় এবং বলে যে এখানে সম্ভবত আমার ছেলে আছে। তো সে অনেকটা মানে নার্ভাস হয়ে যায়, তাকে সবাই ধরে পুকুর থেকে উঠায় নিয়ে যায়। লোকজন পানিতে খুঁজতেছিল, তারা ওখান থেকে উঠান। উঠানোর পর দেখা যায় যে তার পুরা মানে মাথাটা এবং মাথার অধিকাংশের বেশি অংশ মানে গলারও নিচে চলে গেছে, কাদর নিচে ছিল এবং নাক মুখ সবার মধ্যে কাদো।
তো কাদার মধ্যে
গাড়া অবস্থায় পাওয়া গেছে। পরবর্তীতে ওখান থেকে উঠানো হয়েছে, মুখ টুক ধোয়া হয়েছে।
আপনি যেটা বললেন একটু আগে যে আপনার ভাই মাছ ধরেছে,
জি জি,
তারপর এভাবে মাছগুলো রেখেছে, পরবর্তীতে আপনারা লাশটা পাওয়ার পর সিমটম দেখে বুঝেছেন,
জি জি জি,
ঘটনাগুলো মানে তার ওখানে তখনো মাছ
ছিল, মাছ গুজা ছিল এবং হাতের মধ্যে একটা ছিল, ডান হাতে একটা ছিল মাছ।
তার মানে কিরকম গাড়া ছিল?
একদম খাড়া, মানে পাটা উপরের দিকে ছিল।
মানে মাথা থেকে
যে ঘাড় পর্যন্ত এতটুকু মাটির নিচে এবং পাটা উপরের দিকে, এরকম মাঠ একদম পানির ভিতরে,
পানির নিচে
মানে দেখা যাচ্ছে না উপর থেকে, যে পাও দেখা যাওয়ার কথা সেটা দেখা যায় না,
দেখা যাচ্ছে না,
একটু বেশি নিচে চলে গেছে। তো পরবর্তীতে এখান থেকে নিয়ে আসার পথে যে রক্ত বের হওয়া শুরু হয় নাক দিয়ে, তো রক্তগুলো আর কি বন্ধ হয় না। পরবর্তীতে বাসায় নিয়ে গোসল দেওয়া, বড়ে পাতা গরম করে গোসল দেওয়া হয়, কাফন করা হয়। কাফন করার পর দেখা যায় যে তারপরেও কাফনের নিচ দিয়ে রক্ত পড়তেছে, মানে নাক দিয়ে যে রক্ত পড়াটা এটা পড়তেই থাকে। এটা বন্ধ করার জন্য খুজুর বললো যে তোমরা বেশি করে একটু নাকের ভিতরে তুলো দিয়ে দাও, যাতে করে রক্তগুলো না পড়ে, কারণ এটা তো ভালো জিনিস না, যাতে করে রক্ত পবিত্র থাকে আর কি লাশটা। তো পরবর্তীতে এইভাবেই দেওয়া হয়, কিন্তু তারপরে রক্তটা বন্ধ হয় না, ওইভাবেই জানা করে কবর দেওয়া হয়। তার কিছুদিন পরে 7-8 দিন কি এরকমই হবে আর কি, আমার একটা মানে নিয়ারেস্ট কাকা বলি আমরা, মানে উনি পাঁচক তো নামাজ পড়ে, একদিন উনি দেখে মানে খেয়াল দেখতেছে আর কি, স্বপ্নে দেখতেছে যে আমার সোহেল ভাই বলছে যে আসলে কাকা আমি তো মারা যাই নাই বা আমি ইচ্ছা করে নামি নাই, আমার কেমন যেন মনে হচ্ছে যে আমার এখানে কেউ ডাকতেছে আর প্রচুর মাছ, আমারে বলতেছে কেউ মাছ ধরো মাছ ধরো। তো আমি ওইখানে জামাটা খুলে রেখে মাছ ধরা শুরু করি এবং ধরতে ধরতে যখন আমি এই জায়গাটায় আসি, যে জায়গায় আমার লাশটা আপনারা পাইছেন, এই জায়গায় যখন আসে আমার কি যেন একটা অদ্ভুত কলের কিছু একটা জিনিস আমার কাদর মধ্যে পুঁতে দেয়। এইভাবে আমি মারা গেছি কাকা। তাছাড়া
মানে সে মৃত্যু তাকে কবর দেওয়ার কয়েকদিন পর
স্বপ্ন দেখায়। পরে সেদিন আমরা একটা মিলার টিলার দিই এবং মিলার টিলার দেওয়ার পর আমরা আপাতত পরবর্তী তার কিছুই ওখানে ফিল করি না, তবে অনেক কিছু এখানে ঘটে ছোটখাটো,
যে জায়গাটাতে
জি জি ওখানে
ছোটখাটো অনেক ধরনের ছোটখাটো ঘটনা ঘটেছে এর আগে।
জি, আমার এক নানা ভাইয়ের জিজ্ঞেস করছিলাম আসলে এখানে কি ঘটে বা কি হতে পারে, এই জায়গাটা কেন এত ভয়ানক। তো বলছিল যখন আমরাও একটু ছোট ছিলাম তখন দেখা যায় অনেক সময় সন্ধ্যার দিকে কুকুর, এই প্রাণীটা কিন্তু সবকিছু বুঝে, ওই কুকুর দেখা গেছে কিছু হয়তো দেখছে, দেখার পর দুইটা চারটা কুকুর যখন ওদিকে দৌড়া যায়, দুইটা ফিরে আসছে বা একটা ফিরে আসছে আর একটা কি দুইটা আর আসে না। পরবর্তীতে সকালবেলা যায় দেখা যায় যে ওইখানে হয়তো কুকুরের দুইটা পা কেউ হয়তো বাড়ি দিয়ে একদম সেচে দিলে যেরকম হয় ঠিক এরকম ভাবে কুকুরটা পড়ে রয়েছে, মারা যায় নাই। আবার অনেক সময় দেখা যায় মারা গেছে, মাথা নাই বা মাথা একবারে থিতে করা এরকম।
সো এটা হচ্ছে আপনার ঘটনা যেটা আপনি শেয়ার করতে চেয়েছিলেন। ওকে মনির ভাই, আমরা তো শুনেছিলাম যে আপনার আরো একটা এক্সপিরিয়েন্স আছে যেটা শেয়ার করতে চান, এবার তাহলে ওই ঘটনাটা শুনুন।
হ্যাঁ, তো আমি অনেক ক্রিকেট খেলা পছন্দ করতাম, আমি দূরে একটা জায়গায় ক্রিকেট খেলা দেখতে যাই রাতের বেলা, আর খেলা দেখে বা যখন বাসায় আসি দেখি আমি যে বেডে ঘুমাই সে বেডে আমার বাবা ঘুমায় আছে। তো আমি আম্মুরে বললাম যে ঠিক আছে আব্বু যখন ঘুমাইছে তখন আমি, আব্বু যেখানে থাকে আমি সেখানেই ঘুমাই। পরবর্তীতে আমি সেখানে ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার পর আমার একটা অভ্যাস যে আমি আসলে লাইট থাকলে ঘুমাতে পারি না, তো লাইটটা বন্ধ করে যখন ঘুমায় যাই,
মানে আপনি অন্য একটা ঘরে ঘুমাই,
অন্য একটা ঘরে যেখানে আমি কখনো
বাড়ি থেকে
একটু দূরে হয়তো 50 ফিট দূরে হবে আর বাঁশবাগানের ভিতরে বাসাটা। তো আমি যখন ঘুমাতে যাই তখন লাইটটা অফ করে যখন আমি মানে ঘুমাবো, একটু চিন্তা করতেছি খেলাটা কেমন ঘটছে, এরকম চিন্তা করতে হঠাৎ করে চালের উপরে কেমন যেন একটা আওয়াজ হচ্ছে, কোন একটা প্রাণী হাঁটাহাঁটি করতেছে, পরে আস্তে আস্তে এটা বিকট হয় যে মনে হয় যে বড় কিছু একটা ঘটতেছে। এরকম হঠাৎ করে দেখা যায় যে আমার চালের টিনের চাল ছিল আর কি,
তখনও কি আপনি জেগে?
জি, আমি জেগে আছি এবং আমি সবকিছু ফিল করতেছি, চালটা কে যেন উঠায় ফেললো এবং ভিতর থেকে উপরে থেকে একটা বড় একটা লাইট আমার ভিতরে আসছে। আমি দেখা পরে আমি খুব,
আপনি চালটা মনে হলো যে চাল
উঠে ফেলছে, জি জি,
কোন একটা আলো
ভিতর দিকে আসতেছে এবং আস্তে আস্তে ঘরটা অনেক গরম মনে হচ্ছে, কারণ লাইট হলে তো গরম হওয়ার কথা না, সাধারণত লাইটের আলো ততটা গরম হওয়ার কথা না। তো পরবর্তীতে যখন এটা গরম অনুভব হচ্ছে তখন আমি মনে করলাম হয়তো কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে আমার সাথে। তার কিছুক্ষণ পরেই দেখা যায় যে একটা মাথার যে খুলির মতো, হয়তো মাথায় একটু মাংস আদা মাংস আছে কি নাই এরকম কোয়ালিটির, ভেতরে চলে আসছে এবং কেমন যেন, জি জি, গোংরানোর মতো একটা আওয়াজ হচ্ছে। তো পরবর্তীতে আমি তো প্রচন্ড ভয় পাই। তো আল্লাহর কাছে শুকর আদায় যে আমি ওই সময়টা আমার একটা সেন্স ছিল যে আমি মাকে যদি ডাকি আমার মা তো প্রেশারের রোগী, হয়তো সে একটা দুর্ঘটনায় পড়বে, এই জন্য আমি ডাকতেছি না যে আসলে দেখি আমার সাথে কি ঘটে। তো আমি অনেক আতল কুসরিটা আমি আসলে পারি না, তো আমি চারকোল নামে যে ছুরা চারটা আছে আমি এগুলো পাঠ করা শুরু করি এবং চিন্তা করি যে আল্লাহ তুমি আমার বাঁচাও, এই এরকম সিচুয়েশনে আমাকে নিও না। তো পরবর্তীতে এইভাবে দোয়া পড়তে 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 দেখি যে আস্তে আস্তে ওইটা আমার থেকে একটু দূরে সরে গেল। তো এইভাবে যখন ওইটা দূরে সরে যায় তখন আমি লাভ দিয়ে উঠি, তখন আমি অনেকটা সাহস পাই, দেখি যে আমার যে বেডে আমার যে চেহারার যে একটা সাপ মানে ঘেমে যায়, আমি শীতের মধ্যে কিন্তু আমি একদম ঘেমে গেছি। তারপরে আমি যে মানে আমাদের যে আরেকটা রুম এখানে যে আম্মুরে যে বলবো এটা আমার আর ভয় লাগতেছে, আমি আর যাই না। পরে সারা রাত আমি ওখানে জেগে থাকি এবং সকালবেলা যখন মায়ের সাথে শেয়ার করি, মা আমারে বলে যে তোদের হুজুরে দেখাতে হবে, হুজুরে দেখায় তোদের কিছু কিছু একটা করতে হবে। পরে মা আমারে ওখান থেকে নিয়ে যায় সকালবেলা হুজুরে দেখায় এবং হুজুর বলে যে এখানে হয়তো কোন একটা কিছু ঘটতে পারে। তো আমার শরীর বন্ধের জন্য একটা আর কি তাবিজ পরবর্তীতে আমাকে দেওয়া হয় যা এখন আমার কাছে নাই, আগে ছিল।
কিন্তু ওটার পরে তো মানে
ওটার পরে হ্যাঁ এরকম আরেকটা ঘটনা ঘটছে যে আমি বাসায় শুয়ে আছি, আমার যে রুমটা সে রুমটাই হঠাৎ করে দেখা গেল আমার এক পাশে ওয়াল নেই অথবা এক পাশে রেডে নেই, এই ওই মানে বিভিন্ন ধরনের
অদ্ভুত
ধরনের, এবং অনেক সময় দেখা যায় যে কোনো একটা মানুষ আমার পাশে এসে বসছে এবং আমাকে ভয় দেখানোর জন্য বা কোনো একটা কিছু করার জন্য, এক সময় দেখা যায় একটা কিছু হাড় অথবা কিছু বের করে আমার শরীরে টাচ করতেছে, আমি ওটার জন্য পাথরের মতো হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে শরীরটা,
মানে ওই ঘটনাগুলো।
জি জি, এরকম ঘটনা ঘটে। আমার পাশের আমার ভাই ঘুমে থাকে কিন্তু সে টের পায় না।
আমি যখন কি ধরনের ঘটনা
এখন ঘটে এরকম ঘটে কিন্তু সিম্পল আগেকার মতো না,
আগের মতো
এখন হয়তো আমি একটু ফেস করি যে হয়তো আমার কেউ ফলো করতেছে অথবা কিছু একটা দেখলাম হুট করে দেখলাম, কিন্তু একবার যে ফেস টু ফেস দেখা বা আমি যে বিপদের সম্মুখীন হয় এরকম এখন হয় না, কারণ এটা আমি গ্রামে আমার এরকম জায়গাটা বেশি আর এখানে তো আমি ঢাকায় থাকি, আমার এখানে এরকম কখনো এরকম ঘটে।
মনে করছেন যে এখন ওই প্লেস থেকে দূরে থাকার ফলে?
জি জি, হয়তো একটু আমি ঢাকাতেও তাবিজটা নিয়ে এসেছিলাম কিন্তু ঢাকাতে আমার যখন ফেজ হয় না আর এরকম আমি দেখি যার কোনো ফেজ হয় না, তখন আমি তাবিজটা আর কি খুলে রাখছি।
তো ওকে অনেক ধন্যবাদ আমাদের এই জার্নিতে এসে আপনার এই এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করার জন্য।
জি ভাইয়া, থ্যাংক ইউ।
ডর চলতে থাকবে আর তার মানেই হচ্ছে একটার পর একটা ঘটনা, মানুষের সাথে আনফরচুনেটলি ঘটে যাওয়া কিছু ঘটনা আমরা শুনবো। আমাদের কাছে অতিথি আছে যার ঘটনা এখনো আমাদের কাছে শোনা হয়নি, আমরা আপনাদের পর্যন্ত পৌঁছে দেইনি। লেটস হিয়ার ইট দেন। আপনার নামটা প্রথমে বলেন ভাইয়া।
আমার নাম নাহিদ, আমি মহাখালী শাহিনবাগ থেকে এসেছি, আমি ঢাকা পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে পড়ছি।
আচ্ছা, আর আপনার সাথে যে ঘটনাগুলো ঘটে এটা কি শুধুই আপনার সাথেই ঘটেছে নাকি অন্য কারো সাথে ঘটা ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করবেন?
প্রথম যে কাহিনী বলছি এটা আমার নিজের সাথেই ঘটা, আর আরেকটা আমার নানুর বাসার ওই জায়গায় ঘটে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটাই শুনি।
জি ভাইয়া, আমি শুরু করতে দিছি। যখন এই ঘটনা ঘটে তখন আমি ক্লাস টুতে পড়ি। তো একদিন রাতে আমার আন্টি আসে আমার বাসায়, আমার বাসায় আসে। তো আন্টি আসে প্রায় রাত্রে সাড়ে দশটা কি এগারোটা নাগাদ।
প্রথমে একটু বলে নিই, ক্লাস টুতে যেহেতু আপনি পড়েন আপনার তখনকার স্মৃতি তো থাকার
কথা। হ্যাঁ, কথা শুনবেন, ঠিক আছে।
মানুষের আপনার মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে হয়তো বা শুনেছেন?
জি ভাইয়া।
আচ্ছা,
তো ভাইয়া আন্টি আসার পরে আমি আসলে যাওয়ার জন্য বায়না ধরি, কিন্তু আম্মু না করে তুমি রাত্রে যাও না, আবার রাত্রে আন্টির কোলে ছিলাম, একটু সামনে আগানোর পরে দেখি কি যে কবরস্থানের পাশে থেকেই একটা মুরগির মতন লোক দাঁড়ায় আছে আর উনি আমার দিকে মুখ করে
তাকায় পাশে না ভেতরে
পাশ থেকে।
আচ্ছা,
একটা কবরের পাশ থেকে উনি দাঁড়ায়
একটা কবরের পাশে উনি দাঁড়ায় আছেন আর কবরের সামনে থেকে আপনি এবং আপনার আন্টি
দেখেছি। তো আমি ফার্স্ট টাইম ওনাদের তাকালাম, দেখি উনি আমার তাকে আছে, কিন্তু তার মুখটা ঝাপসা ছিল আর উনি সাদা একটা কিছু পরা ছিল আর লম্বা অনেক। তো ফার্স্ট টাইম দেখি একটু ভয় পায় যায়, চোখটা বন্ধ করে ফেলি।
আচ্ছা,
আমি পরে আবার চোখ খুলি, দেখি জি উনি আমার দিকে আবার তাকে আছে ওইভাবেই
তখন।
হ্যাঁ, এইবার তো এভাবে তো গেল। তো থার্ড টাইম যখন ওনাদের তাকালাম দেখলাম যে উনি এখনো আছে স্টিল, চোখ আবার বন্ধ করলাম ভয় পেয়ে। তবে এরপর আমি যখন উনি তাকালাম দেখি ওই জায়গাটা উনি আর নাই, ওই জায়গাটা পুরোপুরি ফাঁকা
ব্ল্যাঙ্ক।
হ্যাঁ, ব্ল্যাঙ্ক।
আচ্ছা, আপনি মানে এই যে এতবার যে তাকালেন, কয়েকবার, দুই তিনবার মনে হয়
তাকিয়েছিলাম ওইদিকে,
তো এটা কি অনেকক্ষণ পরপর তাকিয়েছে?
না ভাই, জিনিসটা হবে আনুমানিক আট থেকে দশ সেকেন্ডের মধ্যে
এই টোটাল তাকানো গুলো।
হ্যাঁ,
এবং এই আট থেকে দশ সেকেন্ডের মধ্যে ওখানে উনি শট করে নাই হয়ে গেছে।
হ্যাঁ,
এবং ওইখানে আশেপাশে কি কোনো যাওয়ার জায়গা ছিল?
জায়গা ছিল, আমি একটা চিকন গুলো ঢুকতেছি আর উনি তো কবরস্থানের ব্যাটার ভিতরে পাশে একটা জায়গা, একটা কবর পাশে দাঁড়ায় ছিল ভাই।
আচ্ছা,
তো ভাই আমি চলে গেলাম আমার সাথে বাসায়। মা যাওয়ার পর ভাই আমি ওই জায়গায় কান্নাকাটি করার কারণে আন্টি আমাকে ওই রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় বাসায় দিয়ে যায়।
আচ্ছা আচ্ছা,
বাসায় আসার পর ভাই আমি ঘুমিয়ে যাই। এরপর থেকে ভাই আমার কোন স্টোরি মনে ছিল না এরপরে কি হয় আমার সাথে। পরে এটা আমি শুনি আম্মুর কাছ থেকে শুনি, রাত্রে একটা কি দুইটা নাগাদ আমি চিৎকার করে উঠি যে আমি বলতেছিলাম যে আমি ওই জায়গায় যাবো, ওই জায়গায় যাবো, আমাকে ডাকতেছে, আমাকে তোরা ছেড়ে দে, এরকম কিছু বলতেছিলাম। আর আমার গায়ে একটা টি শার্ট ছিল, আমি হাফ প্যান্ট পরা ছিলাম, আমি দুইটা জিনিস ছিঁড়ে ফেলি গায়ে থেকে। তখন আমি সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় এসে পড়ছি। আমি মানে বাইরে যাওয়ার চেষ্টা করতেছি, আমি ইভেন আমার আব্বুকে ধাক্কা দিয়ে ফেলে দিছি।
আপনি তখন একদমই বাচ্চা?
জি, একদমই বাচ্চা। আর আমার আব্বু বলছে যেটা যে আমার চোখ দুটো অসভ্যে ফুলে গেছিল, বিশেষ করে ডান চোখটা।
আচ্ছা,
বেশি ফুলে যায়, লাল হয়ে যায়। তা আব্বু ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে আব্বু তো পড়ে যায়, আমি দরজা খুলে দৌড় দিব, পরে পিছন থেকে আমার আম্মু আর আমার ভাই আমাকে জড়ায় ধরে। তো এই ঝাবাঝাবির এক পাশে আমি অজ্ঞান হয়ে যাই ওই জায়গাতে। ওখানে যাওয়ার পরে আর আমরা যে বাসায় থাকতাম ভাই, নিস্তলা একটা হুজুরের, মানে ওরা একটা হুজুরের বাড়ির নামে সবাই চিনে, এখন নামটা বলতেছি না।
আচ্ছা আচ্ছা।
তো আমাকে ওই রাতে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, হুজুর আমাকে একটা আলাদা কক্ষে প্রবেশ করায় নাই ওই জায়গাতে। তো উনি একটা আসন পেতে সামনে আমাকে বসায়, হুজুর তার বিভিন্ন ইনস্ট্রুমেন্টস নিয়ে ওই জায়গায় বসে। ফার্স্টে ভাই আমার গায়ের উপর পানি ছিটা দেয় একরকম, পানি ছিটার পরে ভাই তারপর আমার বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলটা উনি চেপে ধরে, চেপে ধরার পরে আমার মধ্যে মানে অন্য একটা কিছু ভর করে যেটা বোঝা যায়, মানে আমার নিজের যে কণ্ঠটা ওইটা ছিল না, আমার মধ্যে মানে একটা বৃদ্ধ লোকের কণ্ঠ যেরকম হতে পারে।
সময়টাতে তখন কি আপনার পাশে আপনার আত্মীয় স্বজন কেউ ছিল?
যে আমার আম্মু ছিল, আব্বু ছিল, ভাইয়া ছিল।
আচ্ছা, তাদের সামনেই টোটাল প্রসেসটা হচ্ছে?
হ্যাঁ, পুরোটা হইছে।
আচ্ছা।
তো ভাই তারপর হুজুর জিজ্ঞেস করে তুই কোথা থেকে আসছো, এরকম কিছু বল যে আমি এই জায়গা থেকে আসছি, এই জায়গা আমি দেখছি, আমার ভালো লাগছে, আমি ওর সাথে থাকবো, এরকম কিছু। হুজুর বলে না তুই তো একটা অনুজাতি যেহেতু তোর সাথে থাকতে পারবি না। হুজুর নানা রকম ভাবে মানার চেষ্টা করে কিন্তু ফার্স্টে ওটা মানে না। তো একবার হুজুর শাস্তি দেওয়া শুরু করে, যেমন ব্যায়াম মরিচ পোড়া, তারপর পরা তেল, সরিষার তেল যেটা ছিটানো শুরু করে, আর নানা রকম কাজকর্ম দ্বারা এক সময় ওটাকে রাজি করে যে হ্যাঁ আমি এখন চলে যাবো। তো হুজুর বল যে হয়তো হবে না, তুই যে চলে যাবি যেহেতু একটা তোর সাইন রেখে যেতে হবে। বল যে আমি ঠিক আছে রাজি আছি। পরে হুজুর একটা পানিতে কলসি ভরে আনে, বল যে এই কলসিটা আমি এটার উপরে রাখলাম, তুই তাই যাওয়ার সময় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যাবি।
Haunted by Brown Mr. Mango Candy.
আপনারা সবাই শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। মনিরুল, নাহিদ, তাহমিদ, জসিম এবং আরিয়ান এই পাঁচজনকে নিয়ে আপনারা শুনছেন ডরের 78তম পর্ব। আমরা ঠিক 3 মিনিট পর আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসব। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। পাঁচজনকে নিয়ে আপনারা শুনছেন ডরের 78তম পর্ব হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আপনারা যদি মনে করেন এই অনুষ্ঠানে আপনারা আসতে চান, আপনাদের জীবনে ঘটে যাওয়া নানা ভয়াবহ ঘটনা লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, দুটো পদ্ধতি আছে। একটি হচ্ছে সরাসরি চলে আসতে পারেন আমার ফ্যান পেজে, আপনাদের স্টোরিটা বলে ফোন নম্বর দিতে পারেন, আমি আরজে কিবরিয়া সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আর একটি পদ্ধতি হচ্ছে ফোন করা, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবার বলছি, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। চলুন আবারও ফিরি সেখানটায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
হুজুর বল যে হয়তো হবে না, তুই যে চলে যাবি যেহেতু একটা তোর সাইন রেখে যেতে হবে। বল যে আমি ঠিক আছে রাজি আছি। পরে হুজুর একটা পানিতে কলসি ভরে আনে, বল যে এই কলসিটা আমি এটার উপরে রাখলাম, তুই যাওয়ার সময় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে যাবি। তাহলে বুঝতে তুই চলে গেছিস। যখন এটা আমার মধ্যে চলে যায়, ধাক্কা দিয়ে ফেলে যাবে কয়েকটা সেকেন্ডের মধ্যে, আমি যেটা বলছি যে তো এরপরে আমি মাটিতে লুটে পড়ে যাই, আবার অজ্ঞান হয়ে যাই।
তারপরে আপনাকে যখন এভাবে ওই কাজটা প্রসেসটা হওয়ার সাথে সাথে আপনি অজ্ঞান হয়ে যান?
জি ভাই, আবার পরের দিন জ্ঞান ফিরে।
সেখান থেকে আপনার মা, ভাই, বাবা আপনাকে?
আর হুজুর আমাকে তিনটা তাবিজ দেয় ওই সময়তেই, একটা আমার গলায় ছিল, একটা আমার ডান হাতে ছিল, আর একটা বালিশের ভিতরে দেওয়া হয়েছিল।
মানে এখন কেন করছেন না ওগুলো?
এখন ভাই আর ওরকম কোন সমস্যা হয়নি এরপর আমার সাথে।
যে ঘটেছিল আপনারা কি তখন আপনাকে কি ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল কোনোভাবে?
না, কোন ডাক্তারের কাছে না, কারণ আমার এইসব দেখে ফার্স্টে আব্বু আম্মু একটু হুজুরের কাছে নেওয়া হয়েছে। চেষ্টা করছিল ফার্স্টে, কারণ আমার এরকম তো কোনো সাইন আগে ধরা পড়ে নাই।
আচ্ছা, আমরা মানে আশা করি সবাই প্রথমে অবশ্যই ডাক্তারের কাছে যাবে, কারণ অনেক রকম শারীরিক মানসিক অনেক রকম সমস্যা থেকে সামান্য একটা মাথায় আঘাত লাগা থেকে অনেক রকম পাগলামি মানুষের মধ্যে আসে, এবং যাদের মানসিক ভাবে যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়, আমরা কিন্তু জানি মানুষের গায়ের শক্তি থেকে শুরু করে সবকিছুই অনেক বেড়ে যায়। যেমন এই আজকে থেকে 3-4 বছর আগে মোহাম্মদপুরের একটা বিল্ডিং এ আগুন লেগেছিল, কোন এক কারণে চুলা জ্বালানো ছিল কন্টিনিউয়াসলি, তাই কাপড় থেকে আগুন লেগে যায়। তো আগুনটা লাগে 3 তলায়, বিল্ডিংটা ছিল 4 তলা, 4 তলার উপরে ছাদ, আর ছাদের গেট হচ্ছে লোহার মোটা গেটগুলো থাকে না, যেটা টান দিয়ে খুলতে হয়, তো ওই ধরনের গেট ছিল। 4 তলায় যারা ছিল তারা হচ্ছে নিচে নামতে পারছে না, তারা চেষ্টা করেছিল ছাদের মাধ্যমে তারা বের হয়ে অন্য বিল্ডিং এর ছাদে চলে যাবে, কিন্তু গেট ছিল লকড, বাড়িওয়ালার কাছে চাবি থাকে, তো তারা হচ্ছে মারা গেছে শুধুমাত্র ওই ধোঁয়া থেকে, শ্বাস আর নিতে পারেনি। 3 তলা থেকে উঠে আসা ধোঁয়া যখন 4 তলায় ভরে যায় সিঁড়িটি, আর তারা শ্বাস নিতে পারেনি। যখন ধোঁয়া সরে যায়, ফায়ার ব্রিগেড যখন আসে লাশগুলো উদ্ধার করতে, তখন দেখা যায় যে ওই লোহার গেটে বড় বড় নখের স্ক্র্যাচের দাগ। তো মানুষ মৃত্যুর আগে কি পরিমাণ শক্তি নিজের শরীরে নিয়ে আসতে পারে এটা কিন্তু বোঝা যায়। এই কারণে সব ক্ষেত্রেই আমাদের উচিত আগে ডাক্তারের সাথে পরামর্শ করা। যাই হোক, আপনার ক্ষেত্রে হয়তোবা উনি আপনাকে সঠিক পর্যায়ে নিয়ে চলে গেছেন, এটা আপনার জন্য আপনি লাকি। যদি এমন হতো যে না আসলে অন্য কোনো ঝামেলা হচ্ছে, কিন্তু আপনারা কবিরাজ দেখিয়ে কোনো একরকম ভাবে আপাতত তখন ঠিক করে আসলেন, পরের দিন আপনার আরো বড় একটা ব্যাপার হয়ে গেল, হতেই পারত। সো আমরা এই কথাগুলো কেন বলি, যাতে করে আপনি যেটা বললেন এটা শুনে, যাতে হঠাৎ করে কেউ কোন রকম কোন অসুস্থতা বা এই ধরনের কিছু ফিল করলে সরাসরি কোন এক কবিরাজের কাছে না চলে যায়। কারণ আমরা খুব ভালো করে জানি, ওপেনলি অন এয়ারে বলতেও কোনো সমস্যা নেই, এই যে কবিরাজি এই ব্যাপারগুলোর মধ্যে 95% হচ্ছে ভণ্ডামি, যারা কিনা এটার মাধ্যমে টাকা ইনকাম করে এবং আধিপত্য বিস্তারের একটা ব্যাপার থাকে। সো এই ব্যাপারগুলো আমরা চেষ্টা করবো যতটা সম্ভব এড়িয়ে যাই। যাই হোক, এটা শুনলাম আপনার একটা এক্সপিরিয়েন্স, তবু আমি এটা আসলে বলবো যে আপনার এক্সপিরিয়েন্স না, আপনি এই এক্সপিরিয়েন্সটা আপনার সাথে ঘটেছে কিন্তু আপনি আবার অন্যজনের কাছ থেকে শুনে আজকে আমাদের এখানে বলতে পারছেন যে ওই সময় যদি হুজুরের আশেপাশে আর কেউ না থাকতো যখন আপনার চিকিৎসা করা হচ্ছিল, তাহলেও কিন্তু আপনি মনে হয় না এই স্টোরি বলতে পারতেন আমাদের, তখনকার কোন স্মৃতি তো আপনার নাই।
জি,
ওকে, এই গেল আপনার একটা এক্সপিরিয়েন্স যেটা আপনার নিজের সাথে ঘটেছে। আপনি বলছিলেন আরো একটা কিছু আপনার বললেন।
জি ভাই, সেকেন্ড যে স্টোরি আমি শেয়ার করতে চাই ওটা আমার আন্টিদের বাসার দিকেই ঘটে, মানে গাজীপুরে জয়দেবপুরে হয়।
আচ্ছা,
ওই জিনিসটা স্টোরি ছিল এরকম, একটা রিক্সাওয়ালাকে নিয়ে।
আচ্ছা,
ওনার পেশায় ছিল রিক্সা চালানো, ছোটবেলা থেকে ওই এলাকায় বড় যেহেতু হয়েছে সবাই মোটামুটি ওনাকে চিনে।
আচ্ছা,
একদিন রাতে তার রিক্সা চালাতে দেরি হয়ে যায়, মানে কাজ ছাড়তে যেতে অনেক দেরি হয়ে যায়, প্রায় 10:30 এরকম সময় হবে। তো উনি চেষ্টা করে যে বাসা চলে যাবে এখনই, আর তো দেরি করা যায় না যেহেতু গ্রামে এলাকা ওই জায়গাটা।
আচ্ছা আচ্ছা,
মেন রাস্তা যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই ওই শর্টকাট একটা রাস্তা উনি চিন্তা করে যে এদিকে যাওয়া যায়, প্রায় 10 মিনিটের একটা রাস্তা, ছোট একটা রাস্তা। তবে রাস্তার ডিসক্রিপশনটা ছিল এরকম, এক পাশে বাঁশঝাড় ছিল জঙ্গল টাইপের, আর অন্য পাশে এমনি নর্মাল মাটি টাইপের অবস্থা, অন্য কোনো সমস্যা নেই। তো উনি যখন ফার্স্টে এখানে ঢুকবে, উনি আগেই জানতো যে এই রাস্তাটাতে ভালো না, একজন ইমিডিয়েটলি মারাও গেছিল। তো উনি যাইতেছিল, তো যখন একটু সামনে গেছে কয়েক মিনিট মাত্র আগাইছে, পিছন থেকে নাম ধরে রাখতেছিল,
নাম
ধরে রাখতেছিল, একটা পরিচিত কোনো কিন্তু ধরতে পারতেছিল না উনি ফার্স্টে। তো উনি মনে হয় যে মনের ভুল, কিছু হবে না, একটু পরে সামনে আর একটু আগাইছে, দেখে যে পুরো রাস্তার মাঝখানে বিড়ালও না কুকুরও না এরকম একটা জিনিস বসে আছে, পুরো কুচকুচে কালো, রিক্সাটা ওই জায়গায় ব্রেক করে থামায়, থামার পর উনি আয়াতুল কুরসি পড়া শুরু করে।
আচ্ছা আচ্ছা,
আমি সরকম থাকে একটু পরে দেখবেন যে ওই জায়গা থেকে ওইটা জিনিসটা নাই, হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়।
আচ্ছা আচ্ছা,
যে এরকম কিছু মনে হবে না, আবার উনি সেটা কন্টিনিউ করে। আর একটু পরে কিছু দূর সামান্য কিছু আগানোর পরে দেখলো যে দুজন পুলিশ তারাই আছে রাস্তার মধ্যে, লিফট দরকার বা এরকম কিছু। তুমি চিন্তা করলেন যে আমি তো ভয় পাইতেছি, যেহেতু আমি ওনাদের উঠিয়ে নিই ভালো হবে আমার জন্য। উনি রিক্সাওয়ালার কাছে বললেন যে সাহেব আপনারা কি যাবেন, ওনারা কিছু বলে নাই, উনি রিক্সাতে উঠায় নিছে লোক দুটাকে,
উনি জাস্ট সঙ্গর আশায়,
হ্যাঁ,
যে ভাড়া টাড়া না দিয়ে যেতে ভয়টা লাগবে না।
জি, তো উঠে তো উনি চালাই দিয়েছে, একটু পরে ওই যে চিৎকার কান্নার আওয়াজ এসব ভাই কিন্তু কন্টিনিউয়াসলি হইতেছে, আর সে সুরা কেরাত পড়তেছে। তো এক সময় ভাই উনি শব্দ পাইল যে তার রিক্সার পিছন থেকে মানে কোনো কিছু খেলে যাওয়ার আওয়াজ হয়, কোনো কিছু ভাঙলে হাড় টাইপের এরকম কিছু। তো উনি চিন্তা করতেছে যে এবার তাকাবো না পিস, তাকাবো না পিস, তাকানো তো উচিত না, কিন্তু এক সময় মানে মনে সাহস সঞ্চয় করে বা তাকাবে, তাকাইছে। এরপরে যা দেখছে প্রস্তুত ছিল না দেখার জন্য, যে পুলিশ দূরে বলেছিল আর কোনো চিহ্নও নাই, দুটা মানুষ বলা যাবে না ভাইদেরকে, গায়ে পুরো লোম আকৃতির অনেক বড় বড় কালো লোম, আর একজনের হাতে একটা মানুষের হাত ধরা ছিল, উনি এটা কামড় দিয়ে ধরে আছে, আর আরেকজন তার দিকে মুক্তি থুতু মারতেছে রিক্সাওয়ালার দিকে। আর দেখলো যে নেশার দিকে রক্ত গড়ায় পড়তেছে এরকম কিছু, আর বিদ গুটে হাসতে হাসি দিয়েছে ওনারা। এটা দেখার পর ওই জায়গায় সেন্সলেস হয়ে পড়ে যায়। তো এর পরদিন সকালে কয়েকজন লোক ওই জায়গা থেকে ওনাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায়। রিক্সাওয়ালার জ্ঞান ফিরে উনি কয়েকবার বমি করে আর ওই সদা শেয়ার করে যে আমার সাথে এই জিনিসগুলো হয়েছে, আর এর এক থেকে দেড় ঘন্টা পরে রিক্সাওয়ালাটা মারা যায়।
মারা গেছেন?
জি ভাই, মারা গেছে।
আপনার কি মনে হয় ওই ঘটনার সাথে সম্পর্কিত কোন কারণে মারা গেছেন?
অবশ্যই ভাইয়া, কারণ উনি এতটাই ভয় পেয়েছিল। আর ওই যে রাস্তার কথা বলছিলাম, মানে সচরাচর লোকে বিকালবেলা হলে পা মারায় না ওই জায়গাটাতে।
ওটা কেন, ওই রাস্তার কোন হিস্ট্রি কি জানা আছে?
ওই হিস্ট্রিটা আমি এক্স্যাক্টলি বলতে পারি না, কিন্তু আমার আন্টির কাছ থেকে আমার এত কিছু শোনা হয়েছিল। রাস্তা এমনি খুব খারাপ, এর আগেও একজন মারা গেছিল
ওই জায়গায় রহস্যময় ভাবে
মারা গেছে।
ওই গল্পটা কি আপনার জানা আছে? ওই ঘটনা
আমার জানা নেই ভাইয়া। মানে ওই জায়গাটাতে লোকটার কোন মানে চান্স পায় যে মানুষকে বলবে, ওই জায়গাতেই মারা পড়া।
আসলে আমরা অনেক সময় অনেক প্রশ্ন করি এই আশায় যে হয়তোবা কোনো একটা কারণ আমরা খুঁজে পাবো ঘটনাগুলো ঘটার পেছনে, কিংবা একটা জায়গা, অনেক জায়গা আছে আর দেখা গেছে যে কোনো কারণ ছাড়াই মানুষ ভয় পায়। তো আলটিমেটলি ভেতরে কেউ যায় না, কোনো একটা ঝামেলা হবে ভেতরে গেলেই মানুষের এই হয় সেই হয়, কিন্তু আর কিছুই না। দেখা যাচ্ছে ভেতরে কুখ্যাত কোনো ডাকাত দল ভেতরে একটা ভয়ঙ্কর অবস্থা বানিয়ে রেখেছে যাতে এই ঘরের আশেপাশে কেউ না আসে, কারণ গ্রামের মানুষ তো একটু এইসব কুসংস্কারে বিশ্বাসী,
কুসংস্কার বেশি হয়ে থাকে
এবং এগুলো ব্যবহার করে কিন্তু অনেক রকম অপরাধ হয়। হয়তোবা দেখা যাচ্ছে কোন একজন বছরের পর বছরের রেশারেশি থেকে একজনকে খুন করে ফেলে রেখেছে ওই গলিতেই, কিন্তু নাম হয়ে যাচ্ছে সামথিং হরর, ভৌতিক কোন ব্যাপার আছে। এই ঘটনাগুলো যারা ছড়ায় তারাই কিন্তু আবার এভাবে অনেক ধরনের কাজ করে। তো ওই কারণেই আমরা মাঝে মাঝে জিজ্ঞেস করি যে আসলে কেন রাস্তাটা খারাপ বা কেন বাড়িটাকে খারাপ বলা হয়। আমি এই কথাগুলো শুধু আপনাকে বলছি না, বলছি ওভারঅল যতজন ডর শুনছে, ডরে এক্সপিরিয়েন্স শেয়ার করতে ইচ্ছুক তাদেরকেও জানাতে চাই যে আপনারা যখন কোনো একটা জায়গা বিষয়ে কথা বলবেন তখন প্লিজ চেষ্টা করবেন জায়গাটার হিস্ট্রি সম্বন্ধে একটু জানতে, যে কেন জায়গাটাকে হন্টেড বলা হচ্ছে, কেন জায়গাটা ভৌতিক। এটা কি শুধুই গ্রামের মানুষের কুসংস্কার, এটা কি শুধুই সাধারণ মানুষের মনের ভয়, নাকি আসলে এখানে কিছু ঘটেছিল যার পর থেকে এমন হয়। আমার মনে হয় আমরা আপনার দুটো এক্সপিরিয়েন্স শুনে নিয়েছি না, তো আজকের মতো এখানেই শেষ করি, কি বলেন?
জি ভাই, থ্যাংক ইউ ভাই।
ডরের যাত্রাপথে আমরা একের পর এক গল্প শুনতেই থাকি আর একের পর এক গল্প শুনব। এখন আমার মনে হয় আমার যেই ইতিহাস শুনতে ইচ্ছে করছে, তো সেটা অনেক প্রাচীন আমল থেকে শুরু হওয়া সেই ব্যাপারটা আমি শুনতে খুব ইন্টারেস্টেড। কে যেন বলছিল
এটা? খুব সম্ভবত তাহমিদ।
তাহমিদ ভাই, রাইট?
আমি তাহমিদ। আমি আমার পরিচয়টা দিই। আমার নাম তাহমিদ রহমান, আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছি। ঘটনাটা বেসিক্যালি অনেক আগের 1960 দিকে। আমার দাদা একজন ডেস্কোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, তো সেই অফিস থেকেই তাকে একটা তেজগাঁওতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আমি স্পেসিফিক ভাবে বলবো না, যারা চিনবেন তারা হয়তো বা বুঝবেন, তা দাদা ওই কোয়ার্টারটা থাকার অনুমতি পায় আর কি বিদ্যুৎ অফিস থেকে। তখন মনে হয় আমরা, আমাদের দাদা ফার্স্ট ফ্যামিলি ছিল। বিল্ডিংটা আমি একটু বর্ণনা দেই, এটা একটা কলোনি টাইপের ছিল, কোয়ার্টার দোতলা বিল্ডিং ছিল, আস্তে আস্তে এটা বড় হয়, দুটা বিল্ডিং বেসিক্যালি আটটা ফ্যামিলি থাকে, ১৬টা ফ্যামিলি। তো আমার দাদারা ছিল ফার্স্ট ফ্যামিলি, তো 62 তে শিফট হয় ওখানে। তো দাদারা থাকে ওখানে, আমার দাদা, দাদু, আমার আব্বু এবং আমার চাচু, আমার দুই ফুপ্পি, এই ফ্যামিলি ছিল আমাদের
ছয় জনের
ফ্যামিলি। তো আমার আব্বু তখনও হয়নি আর কি, 65 আমার আব্বু জন্মগ্রহণ করেন। তো ঘটনাটা হয় আর কি, আসাম থেকে একটা ফ্যামিলি আসে সেই কলোনিতে, সেও একজন ইঞ্জিনিয়ার ছিলেন, দাদার সাথে আস্তে আস্তে তার পরিচয় হয় আর কি অফিসে,
ডেস্কোতে
চাকরি করতেন তিনি। শুরুটা এরকম হয় যে যেহেতু প্রতিবেশী টাইপেরই, তো তিনি একদিন হয় না আর কি যে প্রতিবেশী আসছে খোঁজ খবর নেয় আর কি, যে বলে যে আমি নতুন আসছি,
তো একটা পরিচয়
হয়। তো বাজার টাজার করে দাদাদের বাসায় পাঠায় দেয় আর কি, এভাবে পরিচয়টা হয় আর কি, আস্তে আস্তে ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় তাদের মধ্য দিয়ে। তো বাসায় আসা যাওয়া হতো, আস্তে আস্তে ঘটনাগুলি হয় এভাবে যে ওখানে অনেক খন্ড খন্ড জিনিস তারা ফেস করত। যেমন প্রথম ঘটনাটা এভাবে যে আমার ছোট ফুপির বয়স তখন 4.5 বছর, তো তিনি রাতের বেলায় ঘুম থেকে উঠে আমার দাদুকে বলে যে হ্যাঁ আম্মু, আমি বাথরুমে যাব, আমাকে একটু নিয়ে যাও। দাদু আর কি গেটের সামনে দাঁড়ায় থাকে, তো একটা বিড়াল বেশ বড় সড়ো, নর্মাল বিড়ালের চেয়ে একটু সাইজটা বড় ছিল, সে বিড়ালটা দাদুর শাড়ির আঁচল ধরে কে জানি টান দেয়, তো সে দাদু নিচে তাকায় দেখে যে একটা বিড়াল
মুখে,
হ্যাঁ মুখে টান দিচ্ছে, তো দাদু আর কি নর্মাল একটা বিড়াল মনে করেই আর কি একটা ধাওয়া দেয় যে জানলা দিয়ে চলে যাবে আর কি, তো সেটা নিয়ে মাথা ঘামায় না, তো ফুপিয়ে বাথরুম শেষ হয়, আবার তারা যায় বিছানায় ঘুমাতে, আবার তো কতক্ষণ পর আনুমানিক একটা দেড়টা এরকম হবে, আপনি আপনি বিছানাটা উপর হয়ে যাচ্ছে, 2 ইঞ্চি উপর হচ্ছে আবার নেমে যাচ্ছে, উপর হচ্ছে আর নেমে যাচ্ছে,
টোটাল বিছানাটা
বিছানাটা পুরো মাটি থেকে উপর হয়ে যাচ্ছে এবং নেমে যাচ্ছে, এবং ওই বিছানাটায় 4 জন ছিল, 4 জন, আমার দাদা দাদু আমার আব্বু এবং আমার ফুপি। তো বাসায় একজন লোক কাজ করতেন রোস্তম, তাকে ডাক দিয়ে বলে যে রোস্তম তুমি শাবল নিয়ে আসো, দেখো বিছানার নিচে কি। তো রোস্তম আসে শাবল নিয়ে চেক করে, তো দেখে ওই বিড়াল, একটা বিড়াল দেখে, তো বিড়ালটাকে শাবল দিয়ে তাড়ায় দেওয়া হয়, তো দাদু মনে করে যে জানালা দিয়ে চলে গেছে বিড়াল, নর্মাল একটা
বিড়াল, একটা বিড়াল এভাবে,
হ্যাঁ এইটাই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, তারা এটাই ভাবে যে একটা বিড়ালের এত কেমনে শক্তি হতে পারে যে একটা পুরা গোটা বিছানা 4 জন আছে একসাথে উঠছে, 2 ইঞ্চি মাটি থেকে উপরে উঠছে আবার নেমে যাচ্ছে। তো ওদিন আর কি ভয় পায়, ওটা আসলে সূচনা শুরু হয়। পরের দিন থেকে বেসিক্যালি ফুপি অসুস্থ হয়ে যায়, তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় যে কি হয়েছে, তো পিজিতে নিয়ে যাওয়া হয়, তো সেখানে অনেক টেস্ট করার পর কিছু ধরা পড়ে না আর কি, এর মধ্যে ফুপি বাসায় কিছু সিমটম দেখা যায় আর কি, ফুপি একটু অসুস্থ হয়ে যায় বলতে
ওই ঘটনার পর থেকে,
হ্যাঁ ঘটনা ওই দিনের পর থেকে, মানে ওই রাতের পর থেকেই এরকম হওয়া শুরু করে, ফুপি একটু এক কোনায় থাকা শুরু করে, একটু আলাদা আলাদা থাকে সবার থেকে, এবং ওই বয়সে সে আল্লাহবিল্লাহ করত, তখন ফুপি 4.5 বছর মাত্র স্কুলে যাওয়া শুরু করেছে, সেই দিনটা ছিল তার, যেদিন অসুস্থ সেদিন ছিল তার সেকেন্ড স্কুলের, প্রথম স্কুলের সেকেন্ড ডে।
আচ্ছা,
তো ওই সময় তিনি একটু আলাদা আলাদা থাকে, আল্লাহ বিল্লাহ করে, ওই সময় আল্লাহ ডাকে, নামাজ কালাম পড়ার চেষ্টা করে, বাচ্চা মেয়ে। তো ওই ঘটনার পরের দিন মাহতাবুদ্দিনের কানে এটা যায় যে এরকম একটা ঘটনা হয় আর কি, অসুস্থ হয়ে যাচ্ছে, তো তিনি সাজেস্ট করেন যে তার পরিচিত একজন হুজুর রয়েছে, সে ওখানে দেখাতে পারে আর কি প্রবলেম আর কি, দাদু নিয়ে যায় আর কি ফুপ্পিকে ওই হুজুরের কাছে নিয়ে যায়, তো হুজুর কিছু জিনিস করে আর কি, যেমন ফুপ্পি কিছু অংশ চুল কেটে ফেলে, সেটা কালেক্ট করে, নখ কাটে সেটা কালেক্ট করে, জি জি, তো এছাড়া সুতো নেওয়া হয়, সুতো দিয়ে দাদুর সামনে দেখছে যে ফুপ্পির গা মাপছে সুতো দিয়ে যে কত ইঞ্চি কত ফুট এরকম মাপছে, তো সামনে একটা পুতুল দেখতে পারে, একটা পুতুলের মধ্যে ওই সুতাটা পেঁচানো হয়, এমনকি দাদুকে বলে যে একটা খাসি কিনতে হবে, কালো খাসি, খাসিটা বলি দিতে হবে, তো দাদু সেটা করে, কালো একটা খাসি কিনে হুজুরকে দেয়, তো হুজুর সেটা
বলি দেয়।
তো এখানে জিনিসগুলি শেষ, মানে হুজুর বলে যে এভাবে ট্রিটমেন্ট করতে হবে, তো এরপর আস্তে আস্তে ফুপ্পি আরো অসুস্থ হতে থাকে, যেমন ফুপ্পি সেন্সলেস হয়ে যেত, হঠাৎ হঠাৎ সেন্সলেস হয়ে যেত, ফুপ্পির গায়ে প্রচুর পরিমাণ জ্বর থাকে, জ্বরটা প্রায় প্রতিদিনই থাকতো, তো এর মধ্যে অনেক ঘটনা হয় আর কি ওই তেজগাঁতে, যে দাদু আর কি একদিন বসে গল্প করছিল, দাদুর আম্মু এবং দাদু এবং অনেকজন মিলে আর কি একটা আসর বসানোর মতো বাসায় গল্প করছে, তো তখন দুপুরবেলা, তো দাদুর বরাবর একদম একটা জানালা পড়ে, এটা রান্নাঘরের জানালা, তো জানালা দিয়ে তিনি দেখতে পাচ্ছেন যে একটা কালো হাত, মানে দাদুর দিকে হাত এরকম টাটা করছে, দাদুরকে ইন্ডিকেট করে টাটা, মানে বাই এরকম যে হাত নড়াচ্ছে
জানলার বাইরে,
হ্যাঁ জানলার ওই পারে।
আচ্ছা,
তো দাদু এটা দেখতে পারে, তো দাদুর মাকে বলে যে মা দেখো এই যে কি এটা জিনিসটা কি, তো দাদুর মা তিনি পিছে তাকান যে কি এটা দেখার জন্য, তো দেখে যে সবার সামনে সবাই দেখতেছে যে ওই একটা শ্যাডোর মতো জানালা থেকে নিচে পড়ে যায়, এবং আপনারা যখন যে পেপার মিল থেকে পেপার বের হয় বান্ডিল আকারে বের হয়, তো ওই এরকম একটা পেপার বান্ডিলের মতো একটা নিচে পড়ে, এবং ওটা সাথে সাথে যে দেখে যে উকি দিয়ে দেখে যে কি জিনিসটা, তো দেখে যেটা নাই মিশে গেছে।
আচ্ছা আচ্ছা,
তো ওই জায়গাটা একটা উঠোনের মতো ছিল, নারিকেল গাছ ছিল, এখনো সে নারিকেল গাছটা আছে, 5 তলা সমান নারিকেল গাছ, অনেক পুরনো একটা নারিকেল গাছ, তো সেখানে যায় যে দেখার জন্য, ভয় পায় যেহেতু তারা, তাদের কাছে একটু রহস্য মনে হয়, ওইখানে যাওয়ার পর দেখে যে নারিকেল গাছের মধ্যে 2টা পেরেখ গাঁথা।
আচ্ছা,
তো এই জিনিস দেখার পর একটু তাদের মনে একটু খটকা লাগে, জিনিসটা কি, তিনি ওই হুজুরকে ডাকেন, যে হুজুরের ট্রিটমেন্টে ফুপ্পি ছিল। তো হুজুর আসার পর দোয়া দুরুদ পড়ে সবার সামনে পেরেক দুটা উঠিয়ে নেয় এবং পেরেকের সাথে একটা তাবিজ বাঁধা ছিল।
আচ্ছা,
তো ওই সময় হুজুর বলে যে এটা একটু গড়বড় আছে, এটা হয়তোবা এটা ফ্যামিলির কারো কোন মেম্বারের উপর বান মারা হয়েছে। বান মানে আমি ব্ল্যাক ম্যাজিকের কথা বলছি। তো এরপর ফুপ্পিকে হুজুরের ট্রিটমেন্টের সাথে সাথে ডাক্তারি পরামর্শ দেওয়া হয়, ডাক্তারের আন্ডারে রাখা হয়, এক পাশে ডাক্তার আরেক পাশে হুজুর। ধরা পড়ে ডাক্তারি ভাষায় যে হঠাৎ করে যে ফুপ্পির ব্লাড ক্যান্সার। তো আপনারা জানেন যে ব্লাড ক্যান্সারের সময় আর কি ব্লাড চেঞ্জ করা লাগে। তো ফুপ্পির 15 দিন আর কেবিনে থাকতে হতো হসপিটালে, আর 15 দিন বাসায়। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো ফুপ্পি 15 দিন যখন বাসায়ও থাকতো এবং হসপিটালেও থাকতো, একটা স্পেসিফিক কাক দেখতে পারতো, ফুপ্পি না এমনকি দাদুও দেখতে পারতো, যে কাকটার ডান ডানায় একটা তাবিজ বাঁধা থাকে এবং এটা বুঝতে পারে যে ওই কাকটাই। ওটা বাসায় থাকা অবস্থায় জানালার বাইরে কাক ডাকতো।
মানে এমন কি ঘটনাটা যে যেই জানালার পাশে আপনার ফুপি রাখা হতো, ওনার বেডটা ছিল সেই জানালার পাশে কাকটা বসতো,
মানে মনে হচ্ছিল যে কাকটা ফুপ্পিকে কিছু বলতে চাচ্ছে, মানে বা ফুপ্পি
মানে ঘটনাটা ঘুরে ফিরে মানে ওই কাকটা আপনার ফুপির কাছাকাছি আসার চেষ্টা করতো,
কাছাকাছি।
আমি একটু এই ফাঁকে শ্রোতাদেরকে একটু বলি যে তাহমিদ যখন বলছে একটু হয়তোবা নার্ভাসনেস এর কারণে কিছুটা প্রবলেম হয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে, কিন্তু এই স্টোরিটা আমরা যখন ডট টিম এর কাছে শুনেছিলাম অনেকটা ইন্টারেস্টিং মনে হয়েছিল এবং ঘটনাটা অনেকটা এরকমই হয়তোবা ছিল যে এরকম যে কাকটার উপর বানটা মারা হয়েছে সেই কাকটা আপনার ফুপির খুব কাছাকাছি থাকার চেষ্টা করতো, সেটা
হোক
বাসায় কিংবা হসপিটালে, হসপিটালেও ইভেন কাকটাকে দেখা গেছে এবং আপনারা কাকটাকে এটা যে সেম কাক আইডেন্টিফাই করতে পারতেন বিকজ অফ কাকটার একটা ডানার মধ্যে একটা তাবিজ বাঁধা ছিল, রাইট? ওকে, তারপর
তো ওই সময় যখন ফুপ্পি হসপিটালে থাকতো, তো ফুপ্পি বালিশের নিচ থেকে মনে হতো যে কলিং বেলের আওয়াজ, রাত্রে শুয়ে আছে ফুপ্পি রেস্ট নিচ্ছে, হঠাৎ করে দেখে যে কলিং বেলের আওয়াজ। তো ফুপ্পি দাদুকে বলতো যে মা দেখো তো কিসের কলিং বেলের আওয়াজ, দাদু চেক করে দেখে যে হ্যাঁ কলিং বেলের আওয়াজ পাওয়া যেত। তো ওই ফুপ্পি ডাক্তারকে বলে যে এইরকম সমস্যা হচ্ছে, তো এমনকি ডাক্তারও দেখে যে কলিং বেলের আওয়াজ পাওয়া যেত। এটা একটা রহস্যময় জিনিস যে বিছানার নিচ থেকে কলিং বেলের আওয়াজ, এটা কোনো পসিবিলিটি ছিল না যে বালিশের নিচ থেকে যে কলিং বেলের আওয়াজটা পাওয়া যাবে। তো এই সময় ডাক্তার বলে লিজার মা, আমার ফুপির নাম লিজা, তো বলে যে আপনি হুজুর টাইপের কিছু দেখাতে পারেন, এটা মেডিকেল সায়েন্সের
মানে ওই কলিং বেলের আওয়াজটা কি ডাক্তারও পেয়েছে?
হ্যাঁ, ডাক্তারও পেয়েছে, ডাক্তার যেহেতু ফুপ্পি কমপ্লেন করেছিল
যে শুধু বালিশ থেকে,
বালিশ, হ্যাঁ হ্যাঁ বালিশ থেকে, ফুপ্পি যখন শুয়ে থাকতো তখন পেত, তো কান
পেতে হতে পারতো যে এটা বেডের কোনো প্রবলেম।
হ্যাঁ, বেড চেঞ্জ করা হয়েছে, যেহেতু কমপ্লেন করা হয়েছিল দুবার ডাক্তার নিজে বেড চেঞ্জ করে, চেঞ্জ করার পর তৃতীয়বার একই কমপ্লেন শোনা যায় যে কলিং বেলের আওয়াজ। তো ওই সময় ডাক্তার নিজে চেক করে, কান পেতে দেখে রাত্রের সময় যে বালিশ থেকে আসলে কি কলিং বেলের আওয়াজ পাওয়া যায় নাকি। তো তিনি কলিং বেলের আওয়াজ পায় এবং তিনি একটু ভয় পান, তো তখন দাদুকে রেফার করে যে এটা আসলে অন্য কিছু হতে পারে, আপনি বরং ডাক্তারি
ডাক্তার এটার জন্য মানে কোন না কোনো ভাবে একটু ওই হুজুর টাইপের কোনো কিছু রেফার
করছিল যে আপনি দেখতে পারেন যে ওইরকম ধরনের প্রবলেম হতে পারে আর কি। তো দাদু আর কি একটা পাদ্রি ওই সময় পরিচিত একটা সিস্টার ক্রিশ্চান, তো তাকে তেজগাঁও বাসায় আনা হয়, ঘটনা খুলে বলা হয় যে এরকম এরকম সমস্যা হচ্ছে আর কি। তো তিনি একটা লোহার মতো একটা জিনিস মাটিতে ফেলে দেয়, একটা চুম্বকের মতো একটা মাটির দিকে পড়ে যায় এবং মাটিটা সবার সামনে যে পাদ্রি খুঁড়ে দেখে যে ওই মাটির ভিতরে নাভি পাওয়া যায় এবং ফুপ্পির কাপড় পাওয়া যায়, ছেঁড়া কাপড় এবং কিছু চুল পাওয়া যায়,
সুতো পাওয়া যাচ্ছে যেটা ফুপিরি হতে
কাপড়টা ফুপিরি,
যেহেতু কাপড়টা যেহেতু
হতে পারে। তো দাদা গেস করে যেহেতু যে মাহাতা বুদ্দিন নামে যে কলিগ ছিল দাদার, তিনি হয়তো বা হুজুরের কাছে যেতে বলে ওই হুজুর যে চুল কাটে, কাপড় কালেক্ট করে, সুতো
নেয়। মানে ঘটনাটা হচ্ছে যেই হুজুরের কাছে আপনারা ট্রিটমেন্টের জন্য এতদিন যেতেন আসলে ওখান থেকেই আরো উল্টো ক্ষতি করা হয়েছে এবং ওখান থেকেই বান মারা হয়েছে।
তো
পাদ্রির কাছে
পাদ্রি বলে যে আপনার মেয়েকে বান মারা হয়েছে, যে বান মেরেছে তার নামে প্রথম অক্ষর এম। তো দাদা বুঝতে পারে যে মাহাতাবুদ্দিন
উনি সন্দেহ করে যে এটাই হতে পারে।
তো যাই হোক, এর মধ্যে অনেক ধরনের ঘটনাই হয় আর কি, ওই জায়গাটা অনেক হন্টেড ছিল আর কি, তারা ফেস করত। তো যেদিন ফুপ্পি মারা যায় ওই সময় ওই কাকটা, যে কাকটার কথা বলেছিলাম যে তাবিজ পরানো ডানার মতো, ওই কাকটা ওই সময়ও ফুপি মারা যাওয়ার আগে ওই জানালার পাশে, ফুপির পাশে পিজি হসপিটালে,
কেবিনে
মারা যায় 1975 সালে,
পাশে তখন জানালাটাও ছিল,
জানালাটাও ছিল,
উনি যখন মারা যায় সেই জানালাতে কাকটা
কাকটা পাশে ওই পারে বসেছিল সানসেটের মধ্যে। তো ফুপি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে, দাদু স্পষ্ট দেখে যে ওই কাকটাও ওর উপর থেকে পড়ে যায়, পড়ে মারা যায় কাকটাও সাথে সাথে। একদম ফুপির শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করে, ওই একদম ওই সময় কাকটা পড়ে মারা যায়। দাদা দাদু বুঝতে পারে আর কি যে ওই কাকটার উপরই ফুপির হয়তো বা কানেক্ট করা ছিল কোনো কিছু, অথবা মানে কাকটা মরে যাওয়ার সাথে সাথে ফুপিও মারা যায় আর কি।
মানে আসলে আমরা যেটা আপনার ঘটনা শুনে বুঝলাম আর কি, একটা যে মনে হচ্ছে না, মানে এটা ব্ল্যাক ম্যাজিক বলা হয়, কখনো কোথাও ফুপুরি বলা হয় আমাদের এখানে, এবং ব্রাজিল বা আফ্রিকার এইখানে একটা ভুডো বলা হয়, যেখানে ভুডো করা হয়। তো এর মধ্যে হচ্ছে যে মানে কোনো কিছুর উপরে তার মানে জীবনী শক্তিটা আছে, তাকে ট্রান্সফার করা হয়, এবং ওই জিনিসটা যখনই মানে
মারা গেল
হচ্ছে, তাই সেই ব্যক্তিটাও এফেক্টেড হয়ে যাবে, এরকম একটা কিছু। তো যাই হোক, মানে এই ছিল আপনার প্রথম এক্সপিরিয়েন্স যেটা আপনি শেয়ার করতে
চাইছেন আমার ফ্যামিলির সাথে হয় আর কি। এই ঘটনার পর 80s এর দিকে তেজগাঁও থেকে আমার ফ্যামিলি শিফট করে মিরপুর পল্লবীতে চলে আসে। তো এরপরে আর কি অনেক বছর পর আমার সাথে এই জিনিসগুলি হওয়া শুরু করে আর কি। আমি সিমটম পাই যে আমার উপর আক্রমণ করা হয়, যেমন আমি ঘুমিয়ে থাকা অবস্থায় অনেক সময় রাত্রে যখন ঘুম থেকে উঠে যেতাম, ঘুম ভেঙে গেল 3টার সময় হয়তো বা এরকম সময়, তো আমি শুনতে পেতাম যে আমার পাশে কে জানি নিঃশ্বাস নিচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমার ঘুম ভেঙে যেত, আমি খুব ভয় পেতাম। আমি আম্মু আব্বুকে অনেকবার বলি, তারা প্রথমে বিলিভ করতে চায় না, কিন্তু পরে যখন আমার বডিতে অনেক ধরনের আঁচর পাওয়া যায়, আমি ঘুম থেকে উঠার পর আমার বিভিন্ন জায়গায় হাত পা বুক বিভিন্ন জায়গায় আঁচর পাওয়া যায়, আঁচরগুলি একটু উইয়ার্ড টাইপের ছিল, খুব গভীর ছিল এবং তাজা ছিল। খুব গভীর বলতে মনে হতো যে নখগুলি খুব বড় বড় নখ।
আচ্ছা, আপনি কি এই ঘটনাগুলো যখন ঘটতো, আপনি তো ঘুম থেকে ওঠার পরে?
হ্যাঁ, আমি ঘুম থেকে ওঠার পর।
ঘুমের মধ্যে কি কোনো ধরনের কোনো স্বপ্ন বা ধরনের কিছু?
হ্যাঁ, আমাকে প্রায় বোবা ধরে। আপনি যারা জানেন যে বোবা ধরা আর কি, বোবা ধরতো, আমি স্বপ্নে অনেক ভয়ঙ্কর জিনিসপত্র দেখতাম।
সেটা তো অনেকের হয়, মানে আমি জানতে চাচ্ছিলাম যে স্ক্র্যাচ গুলো পরে, এই ধরনের কোন স্বপ্ন দেখতেন কি যে কেউ আপনার শরীরে স্ক্র্যাচ দিচ্ছে বা
আমি অনেক সময় দেখতাম যে আমি একটা ফাঁকা মাঠে দাঁড়ায় আছি, স্বপ্নের মধ্যে যে ফাঁকা মাঠে দাঁড়ায় আছি, কিছু কুকুর জাতীয় জিনিস আমার দিকে ধাওয়া দিচ্ছে, আমিও দৌড়াচ্ছি। তো কুকুরগুলি একসময় দৌড়াতে দৌড়াতে আমিও দৌড়াচ্ছি, কুকুরগুলি দৌড়াচ্ছে, এমন সময় তারা আমার গায়ের উপর উঠে যায় এবং তখন মানে তারা কামড় দেয় আঁচর দেয় এরকম। তখন
রিহান, তুই যে প্রশ্নটা আসলে করেছিস, তুই যেটা জানতে চেয়েছিস,
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর এখন থেকে প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 12টায়, হন্টেড বাই প্রাণ মিশ্র ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে ডরের 78তম পর্বে পাঁচজন আমাদের যাত্রা সঙ্গী, মনিরুল, নাহিদ, তাহমিদ, জসিম এবং আরিয়ান। ডর চাখে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুরু করলেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আর্চি কিব্রিয়ার সাথে, সঙ্গে আছে অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, এবং সাউন্ডে কাজ করেছে লোবান। আজকে ডরের 78তম পর্বে পাঁচজন আমাদের যাত্রা সঙ্গী, মনিরুল, নাহিদ, তাহমিদ, জসিম এবং আরিয়ান। ডর
সবসময় যে জিনিসটি মেনে চলে সেটি হল ভয় উপভোগ করবার জন্যে, ভয়ের অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসার জন্যে। পরিবেশ খুবই 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 গুরুত্বপূর্ণ। ডর আপনি শুনবেন মূলত নির্জন কোনো জায়গায়, সেটা হতে পারে আপনার রুম যেখানে অন্য কেউ থাকবে না, কিংবা কাছের কোনো বন্ধুটি। পারলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন রেডিওর, এবং হালকা করে আপনার ঘরের জানালাটা খোলা রাখুন। শুনতে থাকুন গৃহ অনুষ্ঠান ডর, এবং ডুবে যেতে থাকুন গল্পের একেবারে গভীরে। ফিরছি আবারও ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর,
তারা কামড় দেয়, কামড় দেয়, আচর দেয়, এরকম। তখন
রিহান, তুই যে প্রশ্নটা আসলে করেছিস, তুই যেটা জানতে চেয়েছিস ওইটারই লিঙ্ক একটা, যে স্ক্র্যাচ গুলো পড়ার সময় মানে আমি স্বপ্নে দেখি কিনা কেউ আমাকে আচর দিচ্ছে বা কেউ আমাকে অ্যাটাক করছে কিনা। সো এই ধরনের একটা সিমটম,
এই সিমটম গুলো কিন্তু আসে আমার নিজেরই লাইফে। একটা অদ্ভুত ঘটনা আছে, ইট ইজ নাথিং হরর, এটা খুবই লজিক্যাল একটা ব্যাপার, যেটা আমি মানে ছোটবেলায় খুব হরর মনে হয়েছিল আমার কাছে। বাট ব্যাপারটা ছিল এরকম যে হঠাৎ করে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি যে আমি কোন একটা লিফটে উঠেছি, এবং লিফটে লোকজন খুব কম, সবাই খুব নরমাল অবস্থায় আছে, কিন্তু আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে কারণ লিফটের এক সাইড থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং পুরো লিফট ভরে যাচ্ছে। আমি যতই বাটন প্রেস করছি কোনোভাবেই ওটা খুলবে না, বাকি সবাই নরমাল আছে। এদিকে শুনছি লিফটের বাইরে থেকে কে যেন নক করে আমাকে ডাকছে, রেহান রেহান বাইর হ, বাইর হ, রেহান বাইর হ, খুব পরিচিত একটা ভয়েস। তো হঠাৎ করে আমার যখন ঘুমটা ভাঙলো তখন ভোর 7টার মতন বাজে হয়তোবা, ঘুম ভেঙে দেখলাম আমার সারা ঘরে ধোঁয়া, কারণ কয়েল দিয়ে আমার তোষকে আগুন লেগে গেছে এবং আমার গেট আটকানো, আমার মা ডাকছে আমাকে, উঠো উঠো উঠো। সো হাউ মাচ রিলেটেড দিজ আর, তুই চিন্তা কর, আমার ব্রেন পুরো একটা ফ্রিকোয়েন্সি বানিয়েছে কিন্তু আমাকে অ্যালার্ট করার জন্য, যে ওয়েক আপ, লিফটের দরজা খুলতে হবে তোমাকে, ওয়েক আপ, এটা কিন্তু আমার ব্রেনের কাজ। সো দিস থিংস হ্যাপেন। যাই হোক, তারপরে আমরা মূল ঘটনায় আসি।
জি ভাই, আমার আচর দেখতাম আমি, তো এরপরে অনেক ঘটনাই হতো, দরজায় নক হতো, রাতের বেলা দরজা খুলে কাউকে পাওয়া যেত না। অনেক সময় রাত্রে যখন ঘুম থেকে উঠে যেতাম, ঘুম ভেঙে গেল 3টার সময় হয়তো বা এরকম এক সময়, তো আমি শুনতে পেতাম যে আমার পাশে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমার ঘুম ভেঙে যেত, আমি খুব ভয় পেতাম। আমি আম্মু আব্বুকে অনেকবার বলি, তারা প্রথমে বিলিভ করতে চায় না, কিন্তু পরে যখন আমার বডিতে অনেক ধরনের আঁচড় পাওয়া যায়, আমি ঘুম থেকে উঠার পর আমার বিভিন্ন জায়গায় হাত পা আমার আঁচড় দেখতাম আমি, তো এরপরে অনেক ঘটনাই হতো, দরজায় নক হতো, রাতের বেলায় দরজা খুলে কাউকে পাওয়া যেত না, এমনকি আমার রুমে।
দরজায় নক হতো বলতে কোথায়, মানে আপনার রুমে?
হ্যাঁ, আমার রুমে, এমনকি
স্পেসিফিক্যালি শুধু আপনার রুমে?
জি জি, আমার রুমে আমি শুনতে পেতাম, একটা স্পেসিফিক টাইমে অবশ্য, 11টা থেকে 12টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়তো। আমি মাঝে মাঝে আমার পড়াশোনার কারণে জেগে থাকতে হয়, তো যার কারণে আমি জেগে যখন থাকতাম তখন আমি নকগুলি শুনতে পেতাম। তো যাই হোক, আমার রুমে কেউ ঘুমাতে পারতো না, সবাই ভয় পেত কেন জানি। এমনকি আমি আমার রুমের পাশ থেকে আমি কিছু মহিলার ভয়েসে, নাকো ভয়েসে আমি গানও শুনতে পেতাম, তা আমি দেখার জন্য, চেক করার জন্য যেতাম, কিন্তু কোনো অস্তিত্ব আমি খুঁজে পেতাম না যে কোন সোর্স থেকে গানটা আসলে আসছে।
আপনি একটা সময় বলেছিলেন, মানে ডর টিমের কাছে শুনেছিলাম, সেটা হচ্ছে যে আপনি একবার মনে হয় বলেছিলেন যে আপনার রুমে অন্য কেউ ঘুমিয়েও ট্রাই করেছিল যে তাদের কোনো প্রবলেম হয়।
হ্যাঁ, তারা ভয় চলে আসতো, তারা
পারত না। আপনার রুমে কে এই মানে ট্রাই করেছিল?
আমার আম্মু আব্বুকে বলার পর যে আমার সাথে এরকম ঘটনা হয়, তো তারা বলে যে এসব কিছু না, আমি একদিন থেকে দেখব। তো আব্বু থাকে, আব্বু থাকার সময় পারে না, আসলে থাকতে পারে না, মাঝরাতে চলে আসে।
কি কোনো কারণ বলেছিল যে কেন?
তিনি ভয় পায়, তার চোখে মুখে খুব ভয় দেখা যায়, কিন্তু তিনি আমার আমাকে আমার সামনে হয়তো বা বলে নাই, হয়তো বা আমি ভয় পাবো বলে, বা এমনি ভয়ের মধ্যে আছি আমি, তো আমাকে কিছু বলে নাই আর কি।
সো আলটিমেটলি এখন কি অবস্থায় আছে ব্যাপারটা এই মুহূর্তে?
এরপরে যখন জিনিসগুলি আরো অনেক বেড়ে যায়, তখন আমার আব্বুকে বলাতে আব্বু বিলিভ করে আর কি। তো তিনি স্থানীয় আমাদের পল্লবীতে এক হুজুরের কাছে যায়, তো যাওয়ার পর তিনি আমাকে দেখেন যে কি সমস্যা আর কি। তো তিনি দেখে বলে যে, হুজুর বলেন যে আমার উপরও ব্ল্যাক ম্যাজিক করা হয়।
আচ্ছা,
এবং তিনি আমাকে একটা তাবিজ বা কাইতন বলা হয়,
কোথা থেকে কে কিভাবে
না এটা তিনি বলেন নাই, তিনি এটা বলেননি। তিনি বলেন যে আপনার ছেলের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়, তো তিনি প্রোটেক্ট করার জন্য একটা তাবিজ বা কাইতন টাইপের একটা জিনিস দেন হাতে পরার জন্য। এখনো আমার হাতে আছে ওটা, ওটার মূলত 7টা গিট দেয়া, এটা কি কারণে দেয় আমি জানি না, কিন্তু তিনি আমাকে দেয়, পানি পরা দেন, ঘি খেতে দেন, ওই যে সুরা পরা, তিনি বলে যে এগুলি খেতে রোজ, আমি খাই,
মানে উনি বিভিন্ন প্রসেস আপনাকে দিয়েছে যেটা আপনি ফলো করছেন।
জি জি।
ওকে, আপনার কি মনে হয় যে আপনি এখন কিছুটা সেফ?
হ্যাঁ, আচরগুলি কমে গেছে কিন্তু এখনো নক হয়।
ওকে,
এখনো নক হয়,
আমি এখনো কিছু একটা জিনিস এখনো এক্সিস্টেন্স আছে।
Right, well, it's not that easy to get out of black magic. Black magic jara kore tarao etar bhetor theke ber hote pare na, ar jader ke kora hoy tader jonno ber hota ashole ektu tough. Ar ei je gitter byapar ta, those as far as I know, kono ek huzurer kache ekbar jiggesh kore shunechhilam, ei ek ekta gite naki ek ek rokom protection dewa,
protection dewa
shat dik theke shat rokom protection, onek kichu milano agun pani batash eshob mile etile onara hisab kore ekta dey, jani na ashole.
যাই হোক, এটা ছিল তাহমিদের স্টোরি এবং তাহমিদের এক্সপেরিয়েন্স, আমরা যেটাই বলি না কেন। তবে আমরা বরাবরই ডরে এই ধরনের ঘটনা প্রচার করতে গেলে একটু ভয় পাই, আমাদের মাঝে একটা ভয় চলে আসে, সেই ভয়টা কেউ ডরের এই ঘটনাগুলোকে পুঁজি করে যেন মিস ইউজ করা না হয়। আমরা এই জন্য বারবার বলি যে প্লিজ, মানে কবিরাজ বা কোনো কিছুতে যাওয়ার আগে এই ধরনের এগুলার পেছনে অনেক লজিক থাকতে পারে, যে এগুলো আসলে ভ্যালিড কোনো রিজনই নেই।
ভেরি ট্রু। আমি স্পেশালি তাদেরকেও বলবো, অনেকে আছে আমাদের পরে এই ধরনের ঘটনাগুলো শোনার পরে নিজেরাই চেষ্টা করে এগিয়ে গিয়ে এই ধরনের কিছু করার, ব্ল্যাক ম্যাজিকের সাথে ইনভলভ হওয়ার, বা ব্ল্যাক ম্যাজিক কোথায় হয় একটু দেখতে যাই, এটা একটু করি এভাবে সেভাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা অনেক বেশি মাত্রার বোকামি হবে এই ধরনের কিছু কাজ যদি করেন। একটা জিনিস মনে রাখবেন, একমাত্র এই ধরনের কাজগুলো যারা করে এটা আপনি যতক্ষণ পর্যন্ত ব্যাকআপ ক্রিয়েট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য করাটা খুবই খারাপ। ইফ ইউ নো হাউ টু কাম ব্যাক দেন গো, যদি আসতে পারেন ফেরত তাহলে যান, ফেরত আসার প্রসেস না জেনে যেতে শুরু করবেন না, এটা সবার জানা উচিত। ওয়েল, অনেকগুলো অনেকগুলো এক্সপেরিয়েন্স শুনলাম অনেকের। আসলে আমাদের এই ডরে সুমন বুঝছিস যে অনেকে অনেক রকম, যেমন আমি কিন্তু গতকালকে রাতেই আমি আমার পেজে একটা মেসেজ পেয়েছি, সেখানে খুব মানে মোটামুটি আক্রমণাত্মক ভাবেই সমালোচনাটা সেই ছেলেটা করে, শাওন নামে একটা ছেলে। তার কথা হচ্ছে যে আপনারা এমন কিছু মানুষকে দিয়ে গল্প বলাচ্ছেন মাঝে মাঝে যারা ঠিক মতন বলতে পারছে না। আপনারা কেন 16-17 বছর বয়সের ছেলে মেয়েদের নিয়ে আসছেন? আপনারা এইজেড মানুষদেরকে নিয়ে আসুন যাদের বয়স 28-29-30, যারা ভালোভাবে বলতে পারে। তো এই মেসেজটা পেয়ে আমি প্রথম যে কাজটা করেছি সেই কাজটা হচ্ছে আমি শাওন ভাইকে রিকোয়েস্ট করেছি, প্লিজ আপনি এসে আমাদের জন্য একটা এক্সাম্পল সেট করে দিয়ে যান যে অ্যাকচুয়ালি ভালোভাবে বলা কাকে বলে। আর অনেকেই, আবারও বলি, অনেকেই বলতে থাকে যে আমরা এই ধরনের ঘটনা চাই, সেই ধরনের ঘটনা চাই। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, আমরা এখানে কোন রকম কোন বানানো ঘটনা প্রকাশ করি না। সো আপনারা যেই ধরনের ডিমান্ড করেন এতে মনে হয় যে আমরা একটা দোকান এবং যেই ধরনের প্রোডাক্ট আপনি চাবেন আমরা আপনাকে ডেলিভারি দিতে পারবো। নো,
সেটা আমরা নিজেদের
তৈরি করা প্রোডাক্ট, ম্যানুফ্যাকচার আমরা করি না, এরকম কোন ব্যাপার নেই। সামহাও মানুষের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যে অদ্ভুত ঘটনাগুলো খুব বিচ্ছিন্ন ভাবে কেউ কেউ গাঁজাখুরি লিখেও পাঠায়। তো আমি আপনাদেরকে বলছি, দয়া করে গাঁজা খেয়ে দেখবেন এই ধরনের ঘটনা আপনাদের সাথে ঘটে কিনা, তারপরে বলবেন গাঁজাখুরি কাকে বলে আর কাকে বলে না। অলরাইট, সো আমরা এখন যেটা করবো, আমরা জসীম ভাইয়ের কাছ থেকে তার কিছু এক্সপেরিয়েন্স শুনবো। জসীম ভাই, আপনি কি করছেন এখন?
আমি এখন বর্তমানে একটু বেকারি আছি। জি, আমি মোল্লা সল্টে চাকরি করতাম, যেখানে একটু সমস্যার কারণে আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি।
আচ্ছা, তো আপনি আমাদের সাথে আজকে আপনার দুটো এক্সপেরিয়েন্স শেয়ার করবেন?
জি।
ওকে রেহান, তাহলে চল আমরা এবার ঘটনার দিকে চলে যাই। জসীম ভাইয়ের আসলে কি এক্সপেরিয়েন্স গুলো আছে আমরা এক এক করে সেগুলো শুনি। তো ফার্স্টে আমরা কোন এক্সপিরিয়েন্সটা শুনতে যাচ্ছি জসীম ভাই?
আমার একটা ভাবি ছিল আর কি, আমরা এক বাড়িতে ভাড়া ছিলাম।
আপনি কতদিন আগের ঘটনা বলছেন?
এটা হলো গিয়ে 2006 এর লাস্টে। তো যাই হোক, ভাবির নাম আসমা ছিল, ওনার হাজবেন্ড আর কি জেলখানায়। তো যে কোনো কারণে ওটা বিষয়টা আমরা সঠিক জানি না। তো ভাবি একই বাড়িতে একটু সম্পর্ক ভালো, ভাবি হিসেবে জানি দেশে যাবে যে কোনো একটা কাজে ওনার স্বামীর এই ব্যাপার নিয়ে। তো যাই হোক, আমি টেস্টিং অনেকদিন দেশে যাব বা একটু ঘুরবো কারবো এরকমই। যাই হোক, ওনার সাথে গেলাম, যেদিন গেলাম তারপর দিনের ঘটনা এটা। তো যাই হোক, ওনাদের বাড়িতে যাওয়ার পরে ওনার এক বড় ভাইয়ের আর কি ছেলেটার 18 বছর হবে, এর বেশি হবে না। তো গলার ভিতরে না অনেকগুলো তাবিজ কলম, সে ছেলেটা বোবা, কথা বলতে পারে না। প্লাস যে মেয়েটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে ওই মেয়েটাও বোবা। ইন্টারেস্টিং একটা ঘটনা আর কি। যাই হোক, ভাবিকে বললাম, ভাবি ও বোবা কথা বলতে পারে না, তো চলেন আমরা দেখে আসি। তো এইভাবে জাস্ট ঠিক হইলো। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঠিক আসরের নামাজের পরপরই আর কি আমরা রওনা দিই। এমন একটা গ্রাম, খুবই আর কি কাঁচা রাস্তা, আবাদি জমির মধ্যে যে বাড়ি করে না, জাস্ট ওরকম একটা বাড়ি, ওনাদের একক ভাবে একটা বাড়ি,
মানে আশেপাশে মানে পুরো চতুর্দিকে ফসলি জমি।
জি জি,
শুধু
মাটি, নতুন একটা বাড়ি,
ঘর করা।
হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, তো আমরা ওইখানে গেছি, তখন রাত মাত্র আনুমানিকলি 7:30 বাজবে, তখন আমরা ওই বাড়িতে যেয়ে পৌঁছাই। অর্ধেক রাস্তা যাওয়ার পরে থেকেই মনে করেন বাতাস শুরু, দুই সাইডে যে গাছ গাছালি প্রচন্ড বাতাসে ঝড় বৃষ্টির মাধ্যমে যাই হোক আমরা ওই বাড়িতে গিয়ে পৌঁছাই। পৌঁছানোর পরে উনি বিশেষ করে আমাদের আপনার জন্য, ওনার বাড়িতে কিন্তু পুরুষ ছেলে মেয়ে কেউ ছিল না, ওনারা শুধু মা মেয়েরাই ছিলেন। আমার আসলে ওই বাড়িতে থাকার ইচ্ছা ছিল যে একটু আনন্দ উল্লাস করবো, তো যাই হোক ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা যখন বাড়ি থেকে নামলাম, বাড়িটা যেহেতু উঁচু একটা টিলের মতো, তো এখান থেকে নামার সাথেই আমি ছিলাম সামনে, ভাবিটা আসমা ভাবিটা ছিল মাঝখানে, আর প্লাস ওনার পিছনে আর কি হলো গিয়া ওনার ভাতিজাটা। আমরা হাঁটতে হঠাৎ করে উনি মনে করেন যে পা পিছলে একবার নিচে গর্তটা প্রায় 3-3.5 হাতের উপরে হবে, একেবারে পিছলে পড়ে গেছে। তখন আমি সাথে সাথে পিছনে তাকিয়ে দেখি আওয়াজে দেখি যে পড়ে গেছে ভাবি। তখন ভাবিকে আমি আর ওর ভাতিজা উঠাইয়া, হ্যাঁ, যেরকম রাস্তা তো কোন রকম তুলি, তোলার পরে এখন বর্তমানে স্বাভাবিক না, এখন অস্বাভাবিক, কিন্তু আগে কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক ছিল। অস্বাভাবিক বলতে কি, যে উনি কতক্ষণ পরে দেখি কি যে ওনার হাত ধরছিলাম আমি, তখন উনি আমার হাত ঝাড়া দিয়ে ফেলাই দিতেছে। তখন তার শরীরের যে কাপড়টাও ঠিক নাই আর কি, উনি ওনা ফেলাই দিতেছে, মাথার চুলগুলো আছে না, চুলগুলো মনে করেন বেনি করা, চুলগুলো ছুটাই ফেলাই তার ভ্যান ট্যান উড়াই ফেলে ফেলাই দিতেছে। তার
জি
জি
মানে ফেলে দিচ্ছে বলতে কি খুলে রাখছে নাকি ছুড়ে?
না না, ছুড়ে ফেলে দিচ্ছে, ছুড়ে ফেলে দিচ্ছে। তো যাই হোক আমি ভ্যান উঠাই, তারপর ওনার ঘড়ি যে খুলে ফেলা দিচ্ছে ঘড়ি উঠাইতেছি। এখন আমি বুঝতেছি না যে আসলে কি হইতেছে, আমি ভাবির সাথে জাস্ট কিছু কথা বলতে চাচ্ছিলাম মেয়েটার ব্যাপারে, যে মেয়েটা বোবা, মেয়েটা খুব ভালো বলতে চাচ্ছিলাম, কিন্তু এখন দেখি যে আমি যাই বলি উনি এটার মধ্যে কোন ফিলিংসই নেই। উনি দেখি
উনি আদৌ শুনছে কিনা তাই বুঝতে পারছেন
না? না না, উনি শুনতেছে কিনা তাও আমি বুঝতেছি না। এখন ওনার এই অবস্থা দেখে এখন আমি কি ওনাকেই ধরবো না নিজের কিছু ভিতরে, ওনার এগুলো দেখে না আমার অটোমেটিকলি বুঝতে আর বাকি নেই যে এটা
কিছু
একটা গন্ডগোল হচ্ছে। তখন আমি কি করলাম, অটোমেটিকলি ভাবিকে আমি ছেড়েই দিলাম যে উনি একটু সামনে যাক, আমি একটু দূরত্ব। তখন পিছনে যে ওর ভাতিজা ছিল, তখন ভাতিজার সাথে আমি শেয়ার করলাম যে বললাম যেহেতু ভাতিজাটা বোবা তো আসলে ও আমার কথা তো শুনতে পারে, তো কিন্তু কথা হলো ওকে যখন আমি বললাম যে এটা অস্বাভাবিক কিছু লাগতেছে আমার কাছে, তখন ও আও করে কি বলল সঠিক আমার আসলে এটা নলেজে ঢুকতেছে না যে তখন আমি কি করব। তখন আমি ওকে ইশারা দিয়ে দেখাইলাম যে তুমি এক হাত ধরো, তো পড়ে যাইতেছে, অলরেডি হাঁটতেছে পড়ে যাইতেছে ঢুইলা, যেরকম মানুষে জি জি অলরেডি পড়ে যাইতেছে বসে যাইতেছে রাস্তার মধ্যে। তখন আনুমানিক রাত্র 9:30 বাজে, তখন ওকে ওই ভাতিজাকে আর কি আঘাত দিয়ে বোঝাইলাম তুমি এই হাত ধরো আমি এই হাত ধরি। তখন ধরে আমরা 10 মিনিট হাঁটি, আশেপাশে কোনো বাড়ি ঘর আমি পাচ্ছি না, আর বাতাস কিন্তু আছে, বৃষ্টি অলরেডি থেমে গেছে কিন্তু বাতাস ঠিকই আছে। তখন হাতের বাম পাশে একটা বাড়ি পাইছি, তো ওই বাড়িতে বিশেষ করে আমরা গেট নক করছি, আমি ওর ভাতিজাকে নক করতে বলছি, আমি তো ওকে ভাবিকে ধরে রাখছি জি, উনি এখন অজ্ঞান হয়ে গেছে, জাস্ট আমরা হাতের উপর বল দিয়ে ধরে রাখছি। পরে ডাকার পরে ওনার একটা মহিলা আর কি একটু মেজাজটা তেমন একটা ভালো না মনে হইতেছে, যাই হোক ওনার পারিবারিক সমস্যা থাকতে পারে, তো আপনার এখানে কি চান কি কিসের জন্য? তখন বললাম যে দেখেন আমরা এখান থেকে যাচ্ছিলাম, হঠাৎ করে লোকটা অজ্ঞান হয়ে গেছে, কি হয়েছে আসলে বলতে পারতেছি না, ওনার যদি আমাদের আশ্রয় না দেয় যে কারণে আমরা একটু আর কি, আমি এটাই বললাম হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে একটু জলদি আমাদের একটু প্লিজ দেখতেন বা একটু পানি দিতেন। তখন আর কি ওনারা একটা পাটি বাইর করে দেয়, বাইর করে দেয় উঠানোর সময়, তারপরও ঘরে নেয়নি উঠানোর সময়, পরে যাই হোক ওনারা বলতেছে যে আপনারা কয়টা বাজে কার বাড়িতে আসছেন, কোনখানে গেছেন, এগুলো জিজ্ঞেস করার পরে পরে লাস্টে আমরা বললাম যে দেখেন এরকম এরকম এইখানে আসার পর ভাঙ্গে এখন বলতেছি না, তো কোন অবস্থাতে এখন ঠিক করতে পারবো না, বাড়িটা আমার তো জানা নেই। তখন ওনারা বললো যে ঠিক আছে এক কাজ করেন ওই ফকিরকে ডাক দেন। কোন ফকির? ওনাদের বাড়ির পাশে একটা ফকির আছে, তখন ফকিরের নাম্বার ছিল ওনাদের কাছে, তো ওনারা ফকিরের নাম্বার ফোন দেওয়ার পরে 15-20 মিনিট পর ফকিরটা আসে, চতুর্পাশে একটা গোল করে দাগ দেয়, হ্যাঁ ভাবির চতুর্পাশে দাগ দেয় পুরো স্ত্রীটা শুনতে চায় যে কোথা থেকে কি হয়েছে কেমন হয়েছে। তো আমি বললাম যে এইভাবে থেকেই পড়ছে।
আচ্ছা, তারপরে উনি কি করলেন?
পরে উনি চতুর্পাশে আর কি মনে করেন একটা ইটা দিয়ে দাগ দিলেন, দাগ দেওয়ার পরে সুরাটুরা কি পরে পাঁচটায় মনে করেন এক গ্লাস পানি নিতে বললেন, তো এক গ্লাস পানি নিল, এক গ্লাস পানির মধ্যে উনি আরো কিছু দোয়া টোয়া পড়লেন, দোয়া টোয়া পড়ার পরে বললো যে পানিটা খাওয়াইতে হবে। তখন অটোমেটিকলি ওনার তো অজ্ঞান অবস্থায় দাঁত দোঁত লেগে গেছে, ফকিরে পয়সা না কি একটা পয়সা আসলো ওনার পকেট পয়সাটা বাইর করে, তখন উনি মনে করেন দাঁতটা একটু ফাঁক করে কোন রকম পানিটা খাওয়া দিচ্ছে। খাওয়ার পরে মনে করেন 15-20 মিনিট পর অটোমেটিকলি তার সেন্স ফিরে আসে। তখন ওনাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোমার সাথে কি, তখন ও কিছুই বলতে পারে না, আমি বলতে পারবো না
তোমার
কিছুই সে তার মনে নেই। এটাই হলো গিয়ে আমার মনে করেন এই প্রথম চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা।
একটা ঘটনা শুনলাম আপনার কাছ থেকে, একটা এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি আপনার চেয়ে বেশি আমি বলবো এটা আপনার ভাবির এক্সপিরিয়েন্স।
জি,
এবং ওই মাঝখানের টাইমটা যদি জানতে পারতাম যে উনি আসলে কি অনুভব করছিলেন ভিতরে তাহলে আরো ভালো হতো। জসীম ভাই, এছাড়াও মনে হয় আরেকটা এক্সপিরিয়েন্স আছে।
জি, ওটা হলো গিয়া যে এটা 1971 সনে আমার 26 মার্চ আমার বাবা আর কি মনে করেন তখন বিয়ে করছে আর কি, আমার বাবা এবং আমার আম্মার বিয়ে হয়েছে। তার এই বছর খানেকের মধ্যে এই ঘটনাটা, তখন আমার বড় ভাই ছিল গর্ভে, আমার বড় ভাইয়ের নাম হুমায়ুন, উনি এখনো জীবিত আছে। তো জীবিত থাকা অবস্থায় ওই ঘটনার পর থেকে তার বুকের যে খাঁচাটা আছে এখনো উঁচু হয়ে রয়েছে।
কিরকম ঘটনাটা শুনি?
ঘটনাটা হলো গিয়ে যে বিশেষ করে 26 মাসের গন্ডগোলের সময় আমার আব্বা এবং আমার আম্মার বিয়ে হয়। আমার বাবা এখন মারা গেছে, আজকে 8 বছর রয়েছে। তো যাই হোক, বিয়ের পরে আমার নানুর বাড়িতে আমার আম্মা বেড়াইতে গেছিল। তখন আমার বাবা আমার আম্মাকে আনার জন্য গেছে। যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে আমার নানুর বাড়ি প্রায় ডিস্টেন্স 3 মাইলের মতো হবে, আর ওইটা বিশেষ করে তখন তো আর গাড়ি করার পথ ছিল না অতটা। তখন ওই মনে করেন ওই জমি আর কি, চাষাবাদ জমি, যে জমির উপর বাঁধ আছে না, এই বাদ দিয়ে সম্পূর্ণ বাদ দিয়ে যাইতে হয়, নইলে জমির কোনাকোনি যেতে হয়। তো যাই হোক, বিশেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে ওরকম আর কি বিকেল টাইমে রওনা দিচ্ছে। তো রওনা দিছে, তখন আমার বড় ভাই গর্ভে ছিল। তো ওনারা আস্তে আস্তে যখন আমার বাড়ি আমার নানার বাড়ি মাঝামাঝি ডিস্ট্রিক্টটা আসলো, তখন আমার বাবার হঠাৎ করে প্রচন্ড আর কি প্রস্রাব ধরছে। আমার আম্মাকে বললো তুমি এক কাজ করো, তুমি একটু সামনে হাঁটতে থাকো, আমি প্রস্রাবটা করে আসি। তো বিশেষ করে আমার আব্বা থেকে আমার আম্মার ডিফারেন্সটা ছিল যে 8-10 কদম হবে, এর বেশি না। তো হঠাৎ করে আমার আব্বা একটা আওয়াজ শুনতে পারলো, আমার আম্মা যেটা বলছে কোন রকম আর প্রস্রাব শেষ করেই মনে করেন তাকায় দেখে যে আমার আম্মা মোট কথা যে খাল আছে রাস্তার সাথেই তো খাল, ওই খালের মধ্যে মনে করেন একবার কাদাতে গেড়ে গেছে, যেখানে পড়ছে এর সাথে একটা পোল আছে এবং কি একটা বট গাছ আছে, আজকে না অনেক আগের। তো যাই হোক, আমার আব্বার কিছু কি বলবে যে
আর
খুঁজে পাচ্ছে না যে আসলে কি হয়েছে বা কি কিসের জন্য এখানে গেছে। আমার আম্মাকে উঠানোর পরে তখন ওই জায়গাতে আমার আব্বার জিজ্ঞেসও করেনি যে তোমার আসলে কি হয়েছে, তুমি পড়লে কেন, কিভাবে এখন পড়ে গেছে, ওইটা আগে উঠাইতে হবে। তো উঠানোর পরে যখন আমার আব্বাকে একটু সামনে নিয়ে গেল, তখন ওইখানে যে মনে করেন খেতে যারা কাজ করছে তাদের তো এখনো বর্তমানে বেলা শেষ, তারা এখন চলে যাবে বা সন্ধ্যার কাছাকাছি ওইসব আইসে পড়ছে। তখন ওই কৃষকরা যখন দেখতেছে যে কৃষকরা আছে, তখনই আমার আব্বা আমার আম্মার সাথে কথা বলতে স্টার্ট করলো যে আসলে তোমার কি হয়েছে, তুমি এখানে পড়ে গেলে কেন, হঠাৎ করে একটা জাস্ট হাওয়া এসে আমার শরীরের বুকের মধ্যে যে একটা বাড়ি লাগলো, বাড়ি লাগার সাথেই আমি মনে করেন ছটকাইয়া এখানে পড়ে গেলাম। তখন
এটা হলে তো মানে অনেক বড় ধরনের একটা বাধা যেটা একটা মানুষকে ফেলে দিতে পারে। আপনার বাবারও তাহলে টের পাওয়ার কথা,
আমার ওই 10 কদম দূরত্ব জাস্ট উনি প্রস্রাব করতে বসছে ওইখানেই তার ইয়েটা।
দ্যাট মিন্স হচ্ছে আমরা বলতে পারি যে যদিও উনি একটা দমকা বাতাসের মতো পেয়েছে, আসলে এটা বাতাস কিনা অন্য কোন একটা
অন্য কিছু যেটাকে বাতাসের মতো মনে হয়েছে।
তারপরে এটা আসলে তখনই আমরা মনে করেন অতটা আমার আম্মাও তখন অতটা বুঝে নেই, যখন ওই দমকা তখন এটা একটা আসলে ঘেন্না গ্যারান্টি সে যে বলে যে সন্ধ্যার মাগরিবের কাছাকাছি এটা একটা ঘেনের টাইম বা অনেক 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 কিছু উল্লেখ করে আর কি। তো যাই হোক, এটা টাইমটা ওই টাইমটাই ছিল। তো যখন পড়ে যায় তখন আমার আব্বা ওই যে কিছু কৃষককে দেখে যখন সাহস পাইল যে না এখন কিছু বলা যায় আসলে কাহিনীটা কি হয়েছে, কারণ বাবা প্রত্যক্ষ দেখেন এই জিনিসটা। তা আমাকে জিজ্ঞেস করে তুললো, তা আম্মা বললো যে আমি বেশি কিছু দেখি নাই, আমাকে হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে আমার বুকে যখন বাড়িটা লাগলো তখনই আমি পড়ে যাই, কিন্তু যদি ওরকম কোন হাওয়া বা বাতাস ছিল তবে কিন্তু আমার বাবা কিছুটা হইলো অনুভব হইতো।
সুমন বললো যে ওই সময় যে বাতাসটা আছে ওটা যদি আসলেই বাতাস হতো ছোট্ট একটুখানি জায়গায় আসবে না, এবং আপনার বাবা ছিলেন মাত্র 8-10 কদম দূরে, তারও কিছুটা হলেও
শুধুমাত্র আমার আম্মাই এটা উপভোগ করছে, অন্য কেউ
যাই
হোক, পরে পরে যাওয়ার পরে বিশেষ করে তখন আমার বড় ভাই 7-8 মাস আর কি গবে ছিল, বড় ভাইয়ের আর কি মনে করেন 10 মাসের মধ্যেই ডেলিভারিটা হয়ে যায়।
আচ্ছা,
তো ডেলিভারিটা হয়ে যাওয়ার পর থেকে তখন দেখে যে আমার ভাইটা আর কি মনে করেন হয়তো তখন হয়তো উন্নত প্রযুক্তি ছিল না তখন চিকিৎসা, এবং বর্তমানে আমার বড় ভাইটা শ্বাস নিতে পারছে না, তখন তার বুকের যে খাঁচাটা ঠিক এই এখন বর্তমানে আসলে আমার ছবি দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারতেন তখন,
এখন পড়ে যাওয়ার সময় ধাক্কাটা
ওই ব্যথাটা ওনার পাইছে। এখন উনি ডাক্তারই বলছে যে আপনার যে যখন ওনার বাসায় প্রসবটা করে তখন ডাক্তার আনছে যে নিঃশ্বাস ছাড়তে পারে না, তখন বলছে যে দেখেন এটা পরীক্ষা নিরীক্ষা করতে হবে তাহলে তারপর বলতে পারবো।
আসলে আমি দেখলাম যে ওভারঅল ঘটনাটা যেটা ঘটলো, আচ্ছা এই ঘটনাটার পরে আপনার মা কি এই বাতাসের অস্তিত্ব বা এই জিনিসটা আর কখনো টের পেয়েছেন?
না,
ঘুরে ফিরে কিন্তু আবার ওই ডিউরিং প্রেগনেন্সি টাইমটাতে বিপদের একটা আশঙ্কা সেটা বারবার দেখা যাচ্ছে, আমি জানি না বারবার এটা কেন উঠে আসছে। তবে থ্যাংক ইউ জসিম ভাই আপনার এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হলো আবারও, আমরা ফিরব ঠিক 4 মিনিট পরে। যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, মনিরুল, নাহিদ, তাহমিদ, জসিম এবং আরিয়ান। ফিরছি ঠিক 4 মিনিট পর। ডর
FM 89.2
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। স্বাগত জানাচ্ছি ডরে, আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সুমন ও রেহান রয়েছে অন দ্য স্পট থেকে এবং লোবান রয়েছে সাউন্ডে, মনিরুল, নাহিদ, তাহমিদ, জসিম এবং আরিয়ান এই 5 জনকে নিয়ে আপনারা শুনছেন ডরের 78তম পর্ব হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। নিজের জীবনের অতিভৌতিক ঘটনাগুলো বলবেন, লাখো মানুষের সাথে শেয়ার করবেন, আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবারও গল্পে ফিরছি ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতির প্রয়োজন হয়েছিল।
ওকে, ডর চলছে এবং ঘটনাও একের পর এক আমরা শুনছি, এবং কয়েকটা ঘটনা আমরা যেটা পেলাম কিছু কিছু জায়গায় খুবই অদ্ভুত মনে হয়েছে, কোন মোটিভ নাই, কিছু নাই, তারপরও ঘটছে।
ওয়েল, আমি ওভারঅল সবগুলো স্টোরি সব এতদিন ধরে আমাদের ডরে যত রকম যত অভিজ্ঞতা মানুষ শেয়ার করেছে তার মধ্যে কিছু অভিজ্ঞতা দেখা গেছে প্রত্যেকটা মানুষের ভিতরে ভিতরে ঢুকে গেছে, যারা শুনছে তাদেরও এই ভয়টা যেমন স্টিল এখন পর্যন্ত সেই যে আঁকি বেসেছিল 35 বা 36 নম্বর এপিসোডে খুব সম্ভবত, সেই ব্ল্যাক ম্যাজিক নিয়ে এপিসোডটা এখনো মানুষ আবার শুনতে চায়। অনেকেই জিজ্ঞেস করে যে ভাই এটা ডাউনলোড করবো, এটা কিভাবে শুনবো, বা প্রতিদিন একবার করে শুনি, এই ধরনের ফিডব্যাক পাই। আবার দেখা যাচ্ছে যে কিছু মানুষের ক্ষেত্রে কিছু স্টোরি হয়তো তোর বা আমার কাছে অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়েছে, বাট কিছু মানুষের কাছে সেটা একেবারেই ইম্প্যাক্ট ফেলছে না। এটা ডিপেন্ড করতেছে যার যার মানসিক অবস্থা তৎক্ষণাৎ। কেউ যদি নরম মন নিয়ে শুনে তাহলে তার ভয় লাগবে, কেউ যদি নরম মন নিয়ে না শুনে তাহলে হয়তো ভয় লাগবে না। আবার যে সিচুয়েশনে পড়েছে তার কথা তো ভিন্ন, সে অন্যভাবেই ব্যাপারটা অবজারভেশনে নিয়েছে এবং সেভাবে হয়তো অনেকে অনেক সময় নিতে পারে না। বাট এই কথাগুলো বলার একটাই কারণ, সব সময় যেটা বলি যে আমরা কখনোই শ্রোতাদেরকে বলি না যে আপনারা আমাদেরকে বানিয়ে বানিয়ে ভয়ের গল্প বলেন, আমরা যেটা বলি যে আপনি যে অবস্থায় ভয় পেয়েছেন সেই অবস্থানটা আমাদেরকে বলেন, আর ততটুকুই ডট টিম হায়েস্ট করতে পারে।
রাইট, এবং এই ফাঁকে একটু বলে ফেলি যে আমাদের নেক্সট যে গেস্ট আছে তার কাছে যাওয়ার আগে যারা ডরে আসতে চান, অলরেডি কিবরিয়া ভাই সবসময় বলে থাকে কিভাবে প্রসিডিউর মেনটেন করে আপনাদের আসতে হবে, তারপরও আমরা বলি যে ডরে যদি আপনি আসতে চান সেই ফোন নাম্বার থেকে তো আসতে পারেন, রেহানের পেজ আছে, আমার পেজ আছে, ওখানেও আপনারা আসতে পারেন। এবং অবশ্যই যখন আপনারা ফোন করবেন, ফোনের মধ্যে অথবা আমাদেরকে ইনবক্স করবেন, প্লিজ আপনি বর্তমানে কোথায় থাকেন এবং কি করছেন এই জিনিসগুলো একটু উল্লেখ করে দিবেন, তাহলে হয়তো বা আমাদের জন্য একটু সুবিধা হয়ে যাবে আপনাদেরকে রিচ করা।
সেটাই। আর আরো একটা কথা সুমন মনে হয় আমাদের বলে রাখা দরকার, যে অনেক সময় যেটা হয় যে আমরা কন্ট্যাক্ট করি ফোনের মাধ্যমে, তারপরে লাস্ট মোমেন্টে এসে দেখা যায় যে আমাদের যে অতিথিরা যাদের আসার কথা তারা ইদার ফোন বন্ধ করে রেখেছে, না হলে ফোন ধরছে না, না হলে হয়তো লাস্ট মোমেন্টে বলছে যে সরি ভাই আমার একটা প্রবলেম হয়ে গেছে এই কারণে আমি আসতে পারছি না। তো ব্যাপারটা হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশন এরকম হতে পারে, কিন্তু ভাই বা বোন যেই হন না কেন, যেই ফোন দেন না কেন, আপনাদের যখন একটা ডেট দেওয়া হবে এতটুকু মনে রাখবেন যে আপনাদের জন্য ওই টাইমটা আমরা ফিক্স করেছি। আর আপনি যখন আমাদেরকে কথা দিয়ে তারপরে আসতে না পারেন বা ফোন বন্ধ করে রাখেন বা কোনো এক কারণে আসতে না চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে ডরের হাজার হাজার মানুষ পড়ে আছে যারা একটা বার ডরে এসে তাদের এক্সপিরিয়েন্সটা বলতে চায়, তাদেরকে বঞ্চিত করছেন। সো তাদেরকে বঞ্চিত করার কোনো রাইট আপনাদের নেই, আমাদেরও নেই। সো প্লিজ আপনারা একটু কমিটেড থাকবেন, আপনাদের কমিটমেন্ট যদি আপনারা দেন যে আপনারা ডর টিমের সাথে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে যোগাযোগ করার উপায়টা বন্ধ করে রাখবেন না।
এবং আমরা কিন্তু ডরে আপনাকে কাউকেই জোর করা হচ্ছে না, আসার জন্য
কখনোই না,
উইলিংলি আপনি আসতে চাইলে আসবেন, ইটস আপ টু ইউ। এবং আরো একটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি কয়েকটা বার, বেশ কয়েকবার এরকম কিছু ঘটনা ঘটেছে যে স্টোরিগুলো খুবই ভালো এবং অনেকেই পছন্দ করবে, এই ধরনের ঘটনা ঘটেছে কিছু মানুষের সঙ্গে, কিন্তু আনফরচুনেটলি তারা যেই ফোন নাম্বারটা দিয়েছেন ফোন নাম্বার বন্ধ রেখেছেন। অবশ্যই ডরে যদি আসতে চান আপনি যেই ফোন নাম্বারটা দিবেন এটা যেন অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার হয়, এটা যেন সবসময় আপনাকে রিচ করা যায় এমন কোন ফোন নাম্বার দিবেন, আদারওয়াইজ ডর টিম আপনাকে রিচ করতে পারবে না এবং ডরে আসার সুযোগটা আপনি বারবার পাবেন না।
সেটাই,
আমরা হয়তো বড় জোর একবার আপনি সুযোগ পেতে পারেন, ওটা মিস করলে আপনার মিস।
এই যেমন ধরুন এই যে আমরা গত কয়েকটা মিনিট কথা বললাম, এই কয়েকটা মিনিটই ছিল তাদের জন্য যারা আসতে পারেনি বা আসার কথা ছিল বা আসেনি, বাট এই মুহূর্তে এখন আমরা বিজি হয়ে যাব তাদের নিয়ে যারা অলরেডি আমাদের সাথে স্পটে আছে। লেটস গো ফর দ্য স্টোরিজ ম্যান।
সো এই মুহূর্তে যে আছে তার পরিচয়টা একটু জেনে নিই, কি বলেন?
আমাদের সাথে আছে মিস্টার শাহরুখ খানের সন্তান আরিয়ান। জাস্ট কিডিং, অ্যাকচুয়ালি আমাদের সাথে যিনি আছেন আরিয়ান খান,
নারায়ণগঞ্জ কাঁচপুরে থাকি।
সো আরিয়ান, আমরা কথা না বাড়িয়ে ঘটনার দিকে চলে যাই, কি ধরনের এক্সপিরিয়েন্স আপনার আছে যেটা শেয়ার করতে চান?
আমার সাথে যেগুলো ঘটা হলো তার মধ্যে যেটা মানে আমার বেশি ভয় দিছে সেটা আমি বলতে চাচ্ছি ফার্স্ট টাইম।
প্লিজ, এটা কবে ঘটে?
এই 2014 সালে গরমের মধ্যে। তো তখন আমি বিজনেস করি, আগে স্টাডি করতাম, বাট স্টাডি ছেড়ে দেওয়ার পর আম্মু আব্বু একটা বিজনেস দিয়েছে সেটা করতেছি। তো আমার এক কাজিন আমাকে রাত্রেবেলা ইনভাইট করছিল যে আজকে ডিনার আমাদের বাসায় করবা, পার্টি করছে, একটা পার্টির মধ্যে থাকতে হবে। তো আমি আম্মুকে বললাম যে আম্মু আজকে রাত্রে আমি আসতে পারবো না, বিকজ ভাইয়া আমাকে ফোন দিছে তোমরা ডিনার করে নিও, আমি আজকে একটু লেট হবে আসতে। তো আম্মু আমার বলছে ঠিক আছে তুমি আইসো, বাট আইসা ফোন দে একটা। তো বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর অনেক এনজয় টেনজয় করলাম, অনেক মাস্তি করলাম, সব ফ্রেন্ডরা ছিল, ভাইয়ারা ছিল। তো সেখান থেকে ফিরতে ফিরতে 12টা ওভার হয়ে গেছে। তো আসতেছি, হেডফোন কানে ছিল, কোনো মানে ওইরকম ফিলিংস ছিল না যে রাত্রিবেলা আমরা ডর শুনবো বা ভয় লাগতেছে, এরকম কোনো ফিলিংস ছিল না, অনেকটা মাস্তির মধ্যে ছিলাম। মানে আমাদের বাসায় যেতে হলে একটা সাঁকো পড়ে, তো সাঁকো যখন পার হবো তখন প্রায় অর্ধেকের বেশি চলে গেছি আমরা সাঁকোটা, আমি চলে গেছি, আমার সাথে কেউ ছিল না, আমি চলে গেছি। তো মানে আমার কাছে মনে হলো যে পিছনে কেউ আছে, একটা আসতেছে আমার পিছনে। তো আমি তাকালাম, তাকানোর পরে দেখি একটা 4-5 বছর একটা মেয়ে ও দুই হাত ইউজ করে মানে বাসের সাঁকোটা পার হচ্ছে আমার পেছন, অনেকটা দূর। ওর আমি ফেসটা দেখতে পারলাম না, অনেকটা দূর ছিল আমার। তো আমি সাঁকো পার হওয়ার পর মানে যখন বাসে চলে যাবো, আর 1-2 মিনিট লাগবে আমাদের বাসে যেতে, তো মেয়েটা আমাকে বললো যে ভাইয়া একটু দাঁড়ান আমি ওই ওই পারে যাবো, ওইরকম ভাবে বললো।
আচ্ছা,
তো আমি ওর জন্য ওয়েট করতেছি, কানে হেডফোন ছিল ওর জন্য ওয়েট করতেছি। তো মেয়েটা একটু সামনে আসার পর হঠাৎ করে পানির মধ্যে পড়ে গেল, মানে দেখলাম ও পড়ে গেছে সাগর থেকে, পানির মধ্যে পড়ে গেছে। তো ওকে আমি মানে হেল্প করার জন্য দেখতেছি নাড়াচড়া করতেছে পানির মধ্যে, ওকে হেল্প করার জন্য আমি আবার ব্যাক করলাম পিছনে। তো যে জায়গায় মেয়েটা পড়ে গেছে ওই জায়গায় গেলাম, যার পর মানে আমি একটু নিচে হয়ে মেয়েটাকে ধরার জন্য হাত বাড়ালাম যে মেয়েটা ধরুক বা আমি ওকে তুলে দিই, চিনি না কিন্তু আমি মেয়েটাকে। তো তুলে দেওয়ার জন্য যখন হাত বাড়লাম, মেয়েটা আমার হাত ধরে হঠাৎ করে নিচে টান মারলো, মানে ওর দিকে আমাকে টান দিয়েছে,
পানির দিকে।
তো যখন আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পর আমার মাথাটা পুরো পানির মধ্যে, আমি ডুবে গেছিলাম। তো আমি সাঁতার জানি যেহেতু, যখন ডুব থেকে উঠলাম, উঠে দেখি পানির মধ্যে জাস্ট আমি একা, কোনো মেয়ে নেই, মেয়ে বেনিস কেউ নাই, জাস্ট আমি একা পানির মধ্যে। আর মেয়ে যদি থাকতো, ও তো পিচ্ছি মেয়ে, হয়তো বা সাঁতার জানতো না, সাঁতার জানতো ফার্স্ট টাইম বুঝতে পারতো,
যেহেতু সাথে সাথে পড়েছেন, মানে
ও আমার সাথে ছিল, মানে যেহেতু আমার টান দিছে আমার সাথে থাকবে, বাট আমি একা পানির মধ্যে। তো তারপর সেখান থেকে উঠে বাসে গেলাম, বাসে যাওয়ার পর আম্মুকে চিল্লাচিল্লি করলাম যে আম্মু আসো, অনেক ভয় পাইছি। আম্মু বললো যে তুমি কেন শুধু শুধু সাগতা পার হইতে গেছো, মেন রোড দিয়ে আসলে পারতা। তো সেটা আমার ছিল ফার্স্ট এক্সপিরিয়েন্স। ফ্রান্স বলতে মানে এটা অনেক ভয় ছিল আর কি, ছিল সেগুলো আজকে বলবো না, যদি অন্য কোনো দিন সময় হয়।
এরপরে মনে হয় আপনার আরো একটা ঘটনা ছিল,
আরেকটা তার কিছুদিন পর, 2014 কিছুদিন পর। তো আমাদের বাসার মধ্যে 11টা রুম, 11টার মধ্যে 4টা আমরা ইউজ করি আর 9টা আমরা ভাড়া দিই, যেহেতু যাদের ভাড়া দিই তারা হাজবেন্ড ওয়াইফ হতে হয়।
মানে কন্ডিশনটা হচ্ছে এরকম, ফ্যামিলি বাসা ভাড়া দিচ্ছে।
তো তখন আমি ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে রাত্রেবেলা, অনেক রাত্রেই, প্রায় 11টা 12টার দিক দিয়ে আমি বাসায় গেছি। বাসায় যাওয়ার পর মানে আমি দূর থেকে দেখতেছি যে একটা ছেলে আমাদের মেইন গেটের সামনে দাঁড়ায় আছে, মানে ওর ব্যাকসাইড আমি দেখতেছি, এরকম টাইপের একটা ব্যাকসাইড দেখতেছি। আমাদের বাসার সামনে একটা লাইট আছে মেইন গেটের উপরে। তো ছেলেটাকে দেখলাম, তো আমি ভাবলাম যে এরকম টাইপের বা এই বয়সের ছেলে আমাদের বাসায় থাকে না, যেহেতু সব হাজবেন্ড ওয়াইফ থাকে বা আমি একা, আর যেহেতু আমি অনেক দূর থেকে আসছি, আমি ছাড়া তো আর বাসায় কেউ থাকবে না, হয়তো বা কারো রিলেটিভ হতে পারে। তো আমি ওর পিছন দিক থেকে গিয়ে বললাম যে ভাই কোন রুমে আসছেন বা কাদের ঘরে আসছেন। যখন এই কথাটা বললাম, আমি এটা দেখার জন্য আর কি প্রস্তুত ছিলাম না, মানে ছিল না আমার, যখন ও ঘুরলো দেখলাম সেম আমি দাঁড়ানো আমার সামনে, বাট আমি ছিলাম পাঞ্জাবি পায়জামা পরে আর ও ছিল শার্ট প্যান্ট পরে।
শার্ট প্যান্ট কি শার্ট প্যান্ট আপনারই
না আমার না, বাট সেম আমার মতো
চেহারাটা
আমার, ওর হাত পা বাট আমার মতো এতটা, মানে এরকম সবকিছু আমার
মতো
স্পষ্ট, মানে লাইটটা ছিল ওর মাথার উপরে লাইট। তো এটা দেখার পর আমি সেন্সলেস হয়ে গেছি, আম্মুকে মানে জোরে একটা চিৎকার দিয়ে আম্মুকে ডাক দিয়ে সেন্সলেস হয়ে গেছি। তো আম্মু আমাকে রুমে নিয়ে গেল, রুমে নিয়ে বললো যে কি হয়েছে, বাসার সামনে এসে তুমি ভয় পাইছো নাকি এটা সেটা। তো আম্মু রে বললাম, বাট আম্মু বিলিভ করে না যে বাসার সামনে এটা কিভাবে হবে।
আসলে বিলিভ করাটা কঠিন যারা যাদের এক্সপিরিয়েন্স নেই। তারপর
এটাই ছিল, তারপর আল্লাহর রহমতে আমি কোনো
এরপরে আর
প্রবলেম হয়নি।
ওকে, সো এই দুটোই ছিল আপনার এক্সপিরিয়েন্স যেটা আপনি শেয়ার করতে চেয়েছিলেন আমাদের সাথে।
অলরাইট দেন, আমরা শুনলাম আরিয়ান ভাইয়ের কিছু ঘটনা যেগুলো তার সাথে ঘটে গেছে। স্পেশালি এই ধরনের একটা ঘটনা মনে হয় আমরা ডরি আরো একবার শুনেছিলাম, তাই না?
রাইট,
যে প্রথমে একটা নীল মূর্তি সে দেখতে পায় ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছে, হঠাৎ করে বাথরুম থেকে বের হয়ে এসে দেখতে পায় যে সেই দাঁড়িয়ে নিজের হাত টেনে ছিঁড়ে খাচ্ছে। এই ধরনের একটা স্টোরি আমরা শুনেছিলাম আগে একজনের কাছে, আবার আজকে জানলাম আরিয়ান ভাইয়ের কাছ থেকে যে তিনিও নিজেকে দেখতে পেয়েছেন। আসলে আমি আসলেই বুঝতে পারছি না দোস্ত, হোয়াট ইজ দি মোটিভ অর হোয়াট ইজ দি ইলিউশন, এই ইলিউশনটা কেন ক্রিয়েট করা হয়, কাদের ক্ষেত্রে ক্রিয়েট করা হয়, আই হ্যাভ নো আইডিয়া।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আপনি শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। যারা ডর শুনছেন, বিশেষ করে ঢাকার বাইরে শান্ত একটা পরিবেশে, বিশেষ করে যারা রেসিপি মেইনটেইন করে শুনছেন ডরের, তাদের জন্য ডর অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে, এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। মনিরুল, নাহিদ, তাহমিদ, জসিম এবং আরিয়ান, এই পাঁচজনকে নিয়ে আপনারা শুনছেন ডরের 78তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। গভীরে পৌঁছে গেছি আমরা, 4 মিনিট পর ডরের শেষ ভাগে আমন্ত্রণ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আমার টিমকে স্পেশালি থ্যাঙ্কস। অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। আর আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, মনিরুল, নাহিদ, তাহমিদ, জসিম এবং আরিয়ান, প্রিয় শ্রোতা, আগামী সপ্তাহে যদি এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করতে চান, ফোন করবেন আমাদেরকে। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892।
এক এক করে কিন্তু ঘটনা শোনা শেষ হয়ে গেছে।
আনডাউটেডলি আমরা কিন্তু যখন যেভাবে যেই অবস্থায় কারো যদি দুই মিনিটের একটা ঘটনা থাকে, সেটাও কিন্তু আমরা তাকে বলার সুযোগ দিই যদি ঘটনাতে সত্যতা খুঁজে পাওয়া যায়।
রাইট, সেটাই আসলে। এটা ডিপেন্ড করে গল্পের ডিউরেশন এবং তার ঘটনাগুলো কত বিস্তৃত ছিল, এটার উপর ডিপেন্ড করে। আমরা আসলে এরা হয়ে যায় অনেক সময় কোইনসিডেন্সলি, দেখা গেছে যে সংখ্যাটা মিলে গেছে।
সেটাই। আরেকটা কথা যেটা আমরা এখন পর্যন্ত বলিনি শুরু থেকেই সুমন, সেটা হচ্ছে যে আমরা এই স্পটে আজকে কেন, আর সেটা বলার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই যে সবসময় কিন্তু আমরা এমন কোন হন্টেড প্লেসেই যাই না যেটা কিনা একটা এলাকা বা একটা জায়গা বা একটা দেশে চিরচরিতভাবে সবাই খুব জানে যে এই জায়গাটা হন্টেড, এই জায়গাটা হন্টেড। মোস্ট অব দ্য টাইম আমরা ডট টিম চেষ্টা করি এমন জায়গাগুলো খুঁজে বের করার যেই জায়গাগুলোতে কোনো একজন বা দুইজন গিয়ে কিছু একটা এক্সপিরিয়েন্স করেছে। ইনফ্যাক্ট এই জায়গাগুলোই সত্যিকারের হন্টেড প্লেস, কারণ যে জায়গাগুলোতে সবাই হন্টেড কিছু খুঁজতে যায় ওখানে আমার মনে হয় না কেউ কিছু খুঁজে পায়।
আসলে ওখানে হন্টেড প্লেস সবাই খুঁজতে গিয়ে গিয়ে ওটাকে আর হন্টেড রাখে না, এটা একটা জাস্ট পিকনিক স্পট বানিয়ে ফেলে,
স্পট হয়ে যায়। রাইট।
তো ডট টিমের কাজই হচ্ছে সেটা, আছে আপনার বাড়ির পাশে হয়তো একটা হন্টেড প্লেস আছে কিন্তু আপনি নিজেও জানেন না, কিন্তু ডট টিম সেটা খুঁজে বের করেছে।
অফকোর্স।
তো আমরা সেই সারপ্রাইজটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমরা নির্ঘাত যে আমরা যদি আজকে বলে দিতাম যে আজকে স্পেসিফিক কোন জায়গাটাতে আছি, অনেক মানুষ আমরা জানি এই মুহূর্তে ডর শুনছে, হয়তো শত শত কিংবা হাজার হাজার মানুষ মানে আশ্চর্য হয়ে যেত এই জায়গাটার
অবস্থা,
চোখ বড় বড় হয়ে যেত। তো যাই হোক, আমাদের কাজই হচ্ছে সেটা, আপনার ঠিক আশেপাশের জায়গাগুলোকে আমরা যদি থেকে থাকে আমরা খুঁজে বের করব, তবে জোর করে আমরা বানাতে যাব না।
রাইট, জোর করে বানাতে যাব না। ইনফ্যাক্ট আজকে আমরা যেই জায়গাটাতে এসেছি এই জায়গাটাতে সম্বন্ধে আমরা একটাই ইনসিডেন্ট দুজনের কাছে শুনেছি, এছাড়া আর কারো কথা আমরা শুনিনি। বাট তাদের দুজনের কাছে যতটুকু শুনেছি এবং পরবর্তীতে তাদের ফ্রেন্ডদের যে ইনভলভমেন্ট থেকে যতটুকু শুনেছি, ঘটনাটা যে সবার ক্ষেত্রেই সত্যি এতে কোনো সন্দেহ নাই।
এবং আমরা যখন এই জায়গাটা দেখেছি আমাদের কাছে দেখেও মনে হয়েছে যে এটা কোন না কোনো ভাবে এরকম ঘটনা ঘটার জন্য একটা যেরকম জায়গা এনভায়রনমেন্ট দরকার হয় না, ওরকমই একটা এনভায়রনমেন্ট বলতে
আসলে এই এনভায়রনমেন্টে ছিল। যাই হোক, চলো আমরা এবার ঘটনাটা সবাইকে বলে দিই, তাই না?
রাইট। ঘটনার দিকে যাওয়ার আগে আরো একবার একটু সবাইকে মানে যাতে মেমোরির মধ্যে মানে মস্তিষ্কে তা সবার একটা মানে দৃশ্য তৈরি হয় আমরা সেটা করার চেষ্টা করছি। এটা আরো একবার বলি, শুরুতেই যদিও বলেছি যে বাড়িটার বর্ণনা আমি মোটামুটি দিয়েছি, আরো একবার দিচ্ছি। এটা হচ্ছে এমন একটা জায়গা মানে খুব বেশি বড় না, আবার বলা যায় ঢাকা শহরের প্রেক্ষাপটে মোটামুটি খুব ছোট না,
খুব ছোট না।
একটা একতলা বিল্ডিং রয়েছে, এটা অনেকটা এল শেপের একটা বিল্ডিং, এবং এটার যে উঠোন বলা যায় যে অর্থাৎ খোলা যে জায়গাটা, এটা মানে অনেকটা ঘাস পরিত্যক্ত হয়ে গেছে, ঘাসে ভরে গেছে, এবং একটা বেশ বড় সড় নারকেল গাছ আছে। আর বাড়িটার কথা যদি বলি যে এটা যে মানুষ থাকে না কম করে হলো দেখেই বোঝা যাচ্ছে 15-20 বছর ধরে হয়তো এটাতে কোনো মানে ওভাবে মানুষের যাতায়াত নেই।
রাইট।
এবং বেশ অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা, দিনের বেলা তো এই রুমগুলো বেশ অন্ধকার হয়ে থাকে
কারণ চারিদিকে বড় বড় বিল্ডিং হয়ে গেছে, এটা তো স্টাক হয়ে আছে,
স্টাক হয়ে আছে। রাইট। সো এখানটাতে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিছুদিন আগে একটা খবর পেয়েছিলাম, আসলে আমাদের সাথে উৎসাহী হয়ে একজন যোগাযোগ করেছিল যে এরকম একটা জায়গা রয়েছে খুব কাছাকাছি। তখন আর আমি আর রেহান একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি যে আসলে এই ঘটনাটা কি।
ওয়েল, আমরা খোঁজ খবর নেওয়ার যখন চেষ্টা করি, খোঁজ খবর নিতে গেলে আমাদের শুধু হন্টেড প্লেসটা কে দিচ্ছে, কোথায় দিচ্ছে সেটা নয়, কে দিচ্ছে সেটা নিয়ে আমরা খোঁজ করি। এই কারণে আমরা খোঁজ করেছি ওই দুজন মানুষ কিভাবে এই জায়গাটার খোঁজ পেল, হাউ ডিড দে কেম ইন টু লুক দিস পজিশন। তখন আমরা যেটা টের পাইলাম যে একটু অন্যরকমই ঘটনাটা, এই কারণে আমরা তাদের নাম বলছি না বা তাদেরকে আমরা অতিথি হিসাবে আনিনি, সেটার কারণ হচ্ছে তারা কোনো না কোনো একটা অপরাধ করে এই জায়গাটাকে বেছে নিয়েছিল আসলে লুকানোর জন্য।
কিন্তু শেল্টার নেয়ার জন্য তারা যে জায়গাটাতে বেছে নিয়েছিল আসলে বোঝাই যাচ্ছে, হয়তো অনেকে গেস করে ফেলছে এটা আসলে শেল্টারে পরিণত হয়েছিল কিনা।
রাইট। আই গেস এখন আমাদের ঘটনাটা বলেই দেওয়া উচিত।
রাইট। সো ঘটনাটা আমরা যতটুকু জেনেছি প্রায় 2-3 বছর আগের ঘটনা।
রাইট।
এবং এই এলাকারই হয় না কিছু টিনেজ বয়স থাকে মানুষের, যখন আস্তে আস্তে শৈশব ছেড়ে কৈশোরে এবং অনেক ধরনের কিছু আছে যে নিষিদ্ধ জিনিসগুলো করতে মন চায়,
মন চায় সেটাই। এবং ওইখান থেকে অনেকেই দেখা যায় যে আমার মনে হয় ডরের লিসনারদের মধ্যে এরকম অনেক আছে যারা নিজেদের স্কুলে বা কলেজের প্রথম দিকে এরকম চিন্তা করে যে আমি খুব বড় একজন হ্যাডম হয়ে গেলাম, একজন ভাই হয়ে গেলাম, একজন একদম হেভি পাওয়ারফুল পার্সন এলাকার। এটা হওয়ার চেষ্টা বোধহয় অনেকেরই থাকে, এটা সাম কাইন্ড অফ হরমোনাল প্রবলেম, টু বি অনেস্ট আমারও ছিল এক সময়। বাট ওই বয়সটাতে এই জিনিসটা হয়, বাট অনেকে আবার সেটাকে অ্যাপ্লাই করে ফেলে এবং অপরাধগুলো করে ফেলে,
এবং অ্যাপ্লাই করতে গিয়ে অনেক সময় ঘটে যায় দুর্ঘটনা। তো যাই হোক, এরকমই কিছু একটা ঘটনা ঘটে গিয়েছিল, দুর্ঘটনা আসলে বলা যায়, দুজন বন্ধুর সাথে, এবং তারা শেল্টার নেওয়ার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিল। আমি আগেই বলেছি এই জায়গাটার বর্ণনা দিয়েছি, এবং তারা মনে করেছিল যে এটাই সেফ জায়গা, যেখানে তাদেরকে কেউ খুঁজে পাবে না এবং তারা এখানে নিশ্চিন্তে রাতটা পার করে দিতে পারবে।
এবং সেটাই হওয়ার কথা ছিল, এবং সেটা ব্যাপারে তাদের আরো অনেক বেশি বিশ্বাস চলে এসেছিল যখন তারা লুকিয়ে থাকার কিছুক্ষণ পরে টের পায় যে তারা দুজন না, রুমটার ভিতরে তিনজন আছে
এবং তারা একজন কোম্পানি পেয়েছে। এবং ধীরে ধীরে তাদের আসলে একটু ঘটনাটা আর একটু খুলে বলি। তখন একটু শীতকাল ছিল যখন এই ইনসিডেন্টটা ঘটে। তখন তারা যখন এই রুমের মধ্যে প্রবেশ করে, প্রথমে দুই বন্ধুই চুপচাপ বসেছিল, তারপরে কিছু দূর পরেই রুমের একটা কর্নারে তাদের চোখ যায়, মনে হয়েছে কেউ একজন হয়তো শুয়ে আছে।
প্রথম বন্ধু বোধহয় এরা একটা বস্তা টস্তা কিছু একটা ভেবেছিল,
কিছু একটা ভেবেছিল। তো যখন মোবাইলের আলোতে তারা আলোটা ফেলে, তখন মনে হয় যে না, এটা শুধু একটা বস্তা না, হয়তো বা কোনো মানুষ হতে পারে। তো দেন ওরা যখন ডাকে, তখন আসলে সাড়া পায়, তারা নিশ্চিত হয় যে এখানে একটা মানুষ। প্রথমে একটু ভয় পেয়েছিল যে এরকম জায়গায়
সেটাই, এমন
কোন মানুষ আসতে যাবে।
তুই কিছু ঘটনা এসকেপ করে যাচ্ছিস, আই থিঙ্ক এটাও মানুষের জানা উচিত। মানে প্রথমে যখন ওরা দেখেছিল, তখন কিন্তু ওরা ভাবছিল যে এটা একটা মরা মানুষ, কেউ লাশটা সেখানে ফেলে চলে গেছে আর কি। এবং আলোটা যখন তারা নিয়ে একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, তখন হঠাৎ করে লোকটা বলে ওঠে যে আলো দিয়েন না, আলো দিয়েন না। তখন তারা ভয় পেয়ে যায় যে ইটস টকিং, কথা বলছে, এবং একই সাথে একটু সাহসও পায় যে না, আরো একজন আছে,
আরো একজন আছে। এবং তাদের কথা বলা এক পর্যায়ে শুরু হয়, একের পর এক ওনারা কথা বলতে থাকে,
রাইট। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, ছেলে দুটো যেগুলো আগে খেয়াল করেনি, যেহেতু তারা একটা অপরাধ করে এসেছে, তারা নিজেরাই একটু বেশি এক্সাইটেড ছিল, ব্রেনের অবস্থা ঠিক ওইভাবে কাজ করছিল না, তো লোকটা কিন্তু সারাক্ষণই ছিল পর্দার আড়ালে। পর্দার আড়ালে বলতে, সে তার চাদর দিয়ে ঢাকা অবস্থাতেই, ওই অবস্থাতেই তাদের সাথে কথোপকথন চালিয়ে যাচ্ছিল, বিভিন্ন রকম উপদেশমূলক কথাবার্তা আর কি। বুড়ো মানুষ বাচ্চাদেরকে পেলে যে ধরনের
কথাবার্তা বলে, এবং আগে বলেছি যে শীতকাল ছিল, তো ওইভাবে যেটা বস্তাটা গায়ে জড়ানো ছিল এবং মুখ চুখ ঢাকা ছিল, এটা খুব একটা স্বাভাবিক ঘটনা ছিল শীতকালে, এরকম ভাবে জুবুথুবু হয়ে বসে।
এবং যারা দুজন, ওরা দুজন, সেই দুজন ছেলে ছিল, তারাও কিন্তু মাঙ্কি ক্যাপ টাইপের ক্যাপ পরেছিল, যাতে করে তাদেরকেও কেউ না চিনে ফেলে সহজে। সো তাদের কাছে ওই কভার করা অবস্থাটা খুব একটা অদ্ভুত মনে হয়নি। যাই হোক, ওই অবস্থান পর্যন্ত অদ্ভুত ছিল না, একটা পর্যায়ে ওই লোকটা তাদেরকে তাদের পাস্ট নিয়ে এমন কিছু কথা বলা শুরু করে, তাদের অতীত নিয়ে, যেগুলো
এই লোকের কোনো ভাবেই জানার কথা না। তো আস্তে আস্তে ওরা আসলে প্রথমে বিষয়টা একটু ইন্টারেস্টিং ভাবে নেয়,
হ্যাঁ, এবং তারপরে এটা ভেবে ভয় পায় যে পুলিশ না তো আমাদের অপরাধের ওই কথাটা কিভাবে জানলো,
সেটাই। কিন্তু একটা পর্যায়ে যে ওরা বুঝতে পারে যে আসলে অদ্ভুত কিছু, মানে যেই ঘটনাটা আসলে কারুই জানার কথা না, এত ঘটনা কিভাবে জানছে। আস্তে আস্তে তারা অদ্ভুত, মানে কি, ভয় পেতে শুরু করে,
হ্যাঁ। এবং ভয় পেলে মানুষ প্রথমে যেই কাজটা করে, সেই কাজটাই তারাও করে, সেটা হচ্ছে অপোজিট সাইডকেও ভয় দেখানোর চেষ্টা করে। এবং এটা চেষ্টা করতে গিয়ে একটু উদ্ধত হয়ে যায় একজন, এবং বলে যাই তুই কে, এই টাইপের, মানে ঝাড়ি দেয় সোজা কথা, ইয়াং বয়সী ছেলেরা যেভাবে ঝাড়ি দেয়। তখন যেটা হয়, তখন হচ্ছে সামনে বসা লোকটা তার পর্দা সরায় আর কি, সে চাদরটা সরিয়ে ফেলে,
যে বস্তাটা আর কি যে গায়ে জড়িয়েছিল
ছিল, এবং এতক্ষণ যার সাথে তারা কথা বলছিল সেটা হচ্ছে বাচ্চা একটা রক্তাক্ত মেয়ে, যার মুখ থেকে রক্ত পড়ছে এবং যার ভয়েস স্টিল একটা বুড়ো খুশখুশে কাশিওয়ালা লোকের।
এতক্ষণ তারা যেটা ভাবছিল যে তারা যার সাথে কথা বলছে এটা একটা খুবই বৃদ্ধ বয়সের একটা পুরুষ, তার সাথে কথা বলছে, কিন্তু যখন চেহারা দেখলো, মানে একদম, মানে হতভম্ব হয়ে যাওয়ার মতো অবস্থা।
বাচ্চাটার মধ্যে একটু অ্যাবনর্মালিটি অবশ্যই ছিল, বাচ্চাটার নাকের নিচ থেকে অনেকখানি অংশ ছিল না,
ছিল না,
নাকের নিচ থেকে অনেকখানি অংশ নেই, শুধু নিচের ঠোঁটটা ঝুলে আছে নিচে, এই ধরনের একটা অবস্থা। দাঁতগুলো ভিতরে বেঁকা চেকা হয়ে আছে এবং সেই দাঁতগুলো
এক কথা বলা যেতে পারে যে বিভৎস একটা চেহারা। তো এই ঘটনা দেখে স্বাভাবিকভাবে কোন স্বাভাবিক মানুষ আর স্থির থাকতে
পারে না,
এবং তাদের ক্ষেত্রে সেটাই ঘটেছিল। তারা দুজনেই মানে ভয়ে, মানে দৌড়ে পালাতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে একজন বন্ধু এতই ভয় পেয়ে গেছে যে সে আর উঠে দৌড়ানো
ওই বন্ধুটা যে সামনে গিয়ে বকা দিচ্ছিল তো বেশি সামনে, তার সামনে হঠাৎ করে চাদরটা খোলাতে সে আর দিক জ্ঞান ঠিক রাখতে পারেনি এবং সাথে সাথে পড়ে যায়। এবং বাকি বন্ধুটা কিন্তু অতটা মানে শকড হয় ঠিকই, কিন্তু কিছুটা হলেও কাণ্ড জ্ঞান তার ছিল। সে সাথে সাথে ইনস্ট্যান্ট পেছনে দৌড় দেয়, দৌড় দিয়ে বাইরে গিয়ে তার মোবাইলের আলো দিয়েই তো দেখছিল অনেক কিছু, সেই মোবাইল দিয়ে সে তার ফ্রেন্ডদেরকে ফোন দেয় এবং ইনস্ট্যান্ট 15 মিনিটের মধ্যে তার কিছু ফ্রেন্ড চলে আসে, ওই এলাকার কিছু ফ্রেন্ডই, এবং তারা ধরে নেয় অন্য ধরনের কোন বিপদ, কিন্তু ভেতরে ঢুকে তারা আর কিছুই না, জাস্ট যেখানে ওই লোকটা ওরফে পিচ্ছি মেয়েটা বসা ছিল সেখানে ওই চাদরটা এবং রক্ত দেখতে পায়।
এবং আর ওই ছেলেটা তখনও তাদের বন্ধু আর কি, যে জ্ঞান অজ্ঞান অবস্থায় পড়েছিল। তো তারা পরবর্তীতে তাকে এখান থেকে উদ্ধার করে এবং দুজনই সেফলি ওরা এখান থেকে চলে যেতে পারে। সো এই ঘটনার পর ওরা আর কখনো এই কম্পাউন্ডের ভেতরে ঢোকেনি, কিন্তু তাদের মধ্যে এখনো একটা ভয় কাজ করে, এখানে কিছু একটা আছে। এবং তাদের কাছে আমরা যেটা শুনেছি যে ওরা এটাও বলেছে যে কেউ কেউ নাকি এই ঠিক পাশে যে একটা রাস্তা গেছে, এটা একটা গলি রাস্তা, সেই গলি দিয়ে হাঁটার সময় খুব গভীর রাতে কোন না কোনো অদ্ভুত কোনো কিছু একটা শুনতে পায়, কিন্তু এটার বিষয়ে তারা খুব একটা শিওর
ছিল না,
কিছু কনসার্ন ছিল সেটা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এই স্পটের হন্টেড জায়গাটার ঘটনা, যেটার জন্য সবাইকে এখানে নিয়ে এসেছে এবং রেডিওর মাধ্যমে আমরা সবার কাছে জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করেছি। তো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে একটা সবসময় করা হয়ে থাকে রেহান, প্রতি এপিসোডেই কিছু মিস্ট্রিয়াস ডেথ নিয়ে কিছু ঘটনা আমাদের সবার সাথে শেয়ার করে থাকে। সো আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, আজকে আমরা এরকম রেহানের কাছে একটা মিস্ট্রিয়াস ডেথ এর স্টোরি পাবো, রাইট?
অবশ্যই পাবি। বাট আমি আজকের মিস্ট্রিয়াস স্টোরিটা আই ওয়ান্ট সে ওয়ান ডেথ, তো সেখানে সাতজন মারা গেছে একসাথে, ইটস আ ফ্যামিলি, এবং এই সাতজনের মৃত্যুটা একটু বেশি রহস্যময়। আমি তোকে শুরু থেকে একটু ঘটনাটা বলি। এটা মিউনিক নামে একটা জায়গা আছে
জার্মানিতে,
হ্যাঁ মিউনিক, আই ডোন্ট থিঙ্ক সো, মিউনিক মোস্ট প্রবাবলি সামওয়্যার অ্যারাউন্ড ক্যানাডা, জিউরিখ হচ্ছে জার্মানিতে।
আচ্ছা,
আমি নিজেও কনফিউজড
হতে পারে,
কারণ আমি মূলত ঘটনাটা দেখি, ইভেন ওই ফ্যামিলির পার্সনদের নামগুলো আমার মনে নেই, আমি টেকনিক্যালিটিতে যাই না। তো মেইন ঘটনা হচ্ছে ঘটনা কোথায় ঘটেছে বা কার সাথে ঘটেছে, দ্যাট ইজ নট দ্য প্রবলেম। দ্য প্রবলেম ইজ এই ফ্যামিলিটা খুবই কনজাস্টেড একটা ফ্যামিলি ছিল, এরা সচরাচর বাইরে কারোর সাথে রিলেশনশিপ রাখত না, এবং এই বাসাটার সম্বন্ধে সবারই হন্টেড না ভাবলেও একটা নেগেটিভ ধারণা ছিল, খুব একটা ফ্যামিলিটার সাথে কেউ একটা আসা যাওয়া করতো না, এবং তারাও নিজেরাও খুব বেশি ইন্ট্রোভার্ট ছিল, যেটা আমি আগেই বলেছি। এরপরে তাদের হচ্ছে তারা কাজের মেয়ে রাখত, সেই কাজের মেয়ে মোটামুটি রান্না বান্না করে দিত, তারা নিজেদের মতন থাকত, এরকম একটা ফ্যামিলি। হঠাৎ করে একদিন একটা লোক দেখতে পায় যে তাদের বাসার দিকে পায়ের ছাপ চলে গেছে একটা, প্রচন্ড স্নোফল হয় কিন্তু ওই জায়গাটাতে, মিউনিখে প্রচন্ড স্নোফল হয়, তো এই স্নোফলে দিয়ে একটা লোক দেখতে পেল যে তাদের বাসার মধ্যে একটা পায়ের ছাপ চলে গেছে, উইচ ডিড নট কাম ব্যাক, যেটা ফেরত আসেনি।
হ্যাঁ, এবং পায়ের ছাপ দেখে বোঝা যাচ্ছে কেউ একজন ঘরের ভেতরে
ঢুকেছে
কিন্তু বের হয়ে আর যায়নি।
হ্যাঁ, বের হয়ে যায়নি। তার দুদিন পরে লোকটা দেখতে পায় চিমনি থেকে আগুনের হলকা বের হচ্ছে, মানে কেউ একটা কিছু রান্না করলে বা ওরা তো ফায়ার প্লেসে
ইয়ে করে,
হ্যাঁ, ঘর গরম করার জন্য,
ওয়ার্ম রাখার জন্য
তো সেখানে ফায়ার প্লেসে ইয়া হচ্ছে, চিমনি থেকে ধোঁয়া দেখে বোঝা যাচ্ছে। প্লাস এটাও বোঝা যাচ্ছে ওইখানে লোকরা একজন একজনকে মোটামুটি তো চেনে, তারা তো আবার ছাগল টাগল পালে একসাথে, ওগুলাকে বলা হয় ক্যাটল। ওই ক্যাটল গুলো কিন্তু খাওয়া দাওয়া যদি ঠিক মতো না হয়, মেইনটেনেন্স না হলে কিন্তু খুব চিৎকার চেঁচামেচি করে, জ্বালাতন করে। মজার ব্যাপার হচ্ছে ওই লোকটা ওই ক্যাটল গুলাকেও কখনো চিল্লাপালি করতে শুনিনি, এবং ফুল অ্যাপিয়ারেন্সটা যে বাসায় কেউ একজন আছে। দ্য ফ্যাক্ট ইজ, উনি যেদিন চিমনির আলোটা দেখে বা যেদিন উনি ছাগলের চিল্লাপালি শুনতে পায় আফটার 7 days, তখন সে কিন্তু পুলিশকে জানায়, এবং পুলিশকে জানানোর পরে পুলিশ ভিতরে গিয়ে দেখে ঘরের 7টা পার্সন, 7 জনই মৃত, এবং 7 জনকেই কেউ একজন কুপিয়ে মেরেছে বিভিন্ন জায়গায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই কোপানোটা ছাড়া ঘরের মধ্যে আর কোন স্ট্রাগলের সাইন নাই,
এবং মানে কোন অ্যাবনর্মালিটি নেই,
নো
আসবাবপত্র একদম এক্স্যাক্ট যেভাবে ছিল ওভাবেই,
রাইট? এবং ওইখানের একটা কাজের মেয়ে ছিল যে কিনা মার্চ 31 এই ঘটনাটা ঘটে, মার্চ 31, 1922, বুঝিস ডেটটা। এই ঘটনার আগের 6 মাস পর্যন্ত একজন ওদের বাসায় একজন কাজের লোক ছিল, যে কিনা ঘর ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার রিজনে একটাই কথা বলে, ইটস হন্টেড।
আচ্ছা,
জায়গাটা হন্টেড, আমি থাকতে পারবো না। মার্চের 31 তারিখেই ওইখানে আরেকজন কাজের মেয়ে জয়েন করে, সে 4 ঘন্টা কাজ করার পরে ওইখানে মৃত্যুবরণ করে এই 7 জনের সাথে। 4 ঘন্টা ছিল তার লাইফ এই ঘরের ভিতরে। এখন কথা হচ্ছে, হু মানে ওই ক্যাট গুলাকে কে খাইয়েছে কেউ জানে না,
এই সাত দিন এগুলা চুপ
মেইনটেইন করেছে, চুপ থাকার কারণ কেউ জানে না, কেউ জানে না ওই চিমনির ধোঁয়াটা কোথা থেকে এসেছে। পরপর দুই তিন দিন ভিতরে কেউ একজন ছিল, বাট তার কোন রকম কোন ট্রেস পাওয়া যায়নি। অবভিয়াসলি পুলিশের একমাত্র ধারণা এটা কি হতে পারে, ডাকাতি, সবাইকে মেরে টেরে টাকা পয়সা নিয়ে গেছে। সো লেটস গো টু দ্য নেক্সট ইনভেস্টিগেশন। তারপরে ওখানে যারা ইনভেস্টিগেশন করতে যায় সেখানে হিউজ ডলার্স পায়, ওখানে অনেক টাকা পায়, ওই ঘরেরই ওদেরই নিজস্ব লিগাল টাকা, যেটা কিনা কেউ যদি ওখানে দুদিন থাকে, দুদিন না একদিন থেকে একটু ঘরটা ঘোরাঘুরি করলেই খুঁজে পাওয়ার কথা। টাকা কিন্তু কেউ নেয়নি, টাকা ওখানেই পাওয়া যায়। এবং এই সাতজনের মৃত্যু আগের আরো 15 দিন আগে থেকে এই বাসার প্রত্যেকটা চাবি হারিয়ে গিয়েছে এবং সেটাও কোনো পুলিশ রিপোর্ট হয়নি। ওদের দেশে কিন্তু এটা খুব স্ট্রিক্ট নিয়ম, চাবি হারিয়ে যাওয়া মাত্র পুলিশ রিপোর্ট করতে হবে, জিডি করতে হবে, সো দ্যাট কেউ যদি ক্লেম করতে আসে তাহলে পুলিশ আগে বলতে পারে যে নো এরকম ব্যাপারটা। এই কারণে এটা খুব হাই ক্লাস একটা নিয়ম, এটা করতেই হবে, বাধ্যতামূলক, বাট কেউ কোনো রিপোর্ট করেনি। সো আলটিমেটলি এই সাতজনের কেন কিভাবে মারা গেল, কেনই বা কাজের মেয়েটা বললো হন্টেড, ওই মেয়েটা মাত্র 4 ঘন্টার জন্য এসে কিভাবে মৃত্যুবরণ করলো, ইউ নেভার নো। এই হচ্ছে একটা ঘটনা, যে ঘটনাটা আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি অদ্ভুত, কারণ একই সাথে সাতজন এবং সাতজনই প্রাপ্তবয়স্ক। দ্য সেম থিং হ্যাপেন টু অ্যানাদার ফ্যামিলি, সর্ডার চিলড্রেন এদেরকে বলা হইতো। সর্ডার মানে ওই ফ্যামিলি নেম হচ্ছে সর্ডার, সামথিং সর্ডার, এই সর্ডার, সেই সর্ডার, এভাবে। তো এটা আমাকে একজন কিন্তু পাঠিয়েছে আমার ইনবক্সে যে ভাইয়া এটা নিয়ে যদি কিছু বলতে পারতেন। তো এটা নিয়ে আমি যখন আবার ঘাটালাম তখন দেখলাম এখানে সবাই না, এখানে যেমন সাতজনই মারা গেছে এই ফ্যামিলিতে, ওই ফ্যামিলিতে মোট ছেলে মেয়ের সংখ্যা ছিল 8 জন। 8 জনের মধ্যে যখন ঘরটাতে একটা আগুন লাগে এবং সবাই যে এটা ইলেকট্রিক সার্কিট থেকে আগুন লেগেছে, আগুনটা কিভাবে লেগেছে, তাহলে ইলেকট্রিক সার্কিটে যদি আগুন লাগবে, আগুন লাগার পরে কি লাইট জ্বলতে থাকার কথা? তো
নো,
আই ডোন্ট থিঙ্ক সো, লাইট জ্বলছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজ পর্যন্ত এই বাসাতে যে 8 জন ছিল, যে 8 ভাই বোন ছিল বাবা মা বাদ দিয়ে, সেই 8 ভাই বোনের মধ্যে একদম ছোট যে তাকে এবং সবচেয়ে বড় যে 2 জন, এই তিনজনকে ইনজিওর অবস্থায় পাওয়া গেছে। বাকি 5 জন পুড়ে গিয়ে মরে গিয়ে থাকলেও কোনো চিহ্ন নেই, এখন পর্যন্ত কেস চলছে,
মানে তাদেরকে পাওয়াই যায়নি।
না, এই ঘটনার 20 বছর পরে এই বাসায় ওই ঠিকানা ওই বাবা মার কাছে একটা চিঠি আসে, একটা সুন্দর একটা ছেলের ছবি, তার পেছনে লেখা আই লাভ মাই ব্রাদার ফ্র্যাঙ্কি লুইস। এবং তারা দেখে লুইসের সাথে ভালো রকম চেহারা মিল তার, 20 বছর পরে ইয়াং একটা ছেলে, স্যুট পরা ছবি, এটা যে কেউ দেখতে পারবে, আই লাভ মাই ব্রাদার ফ্র্যাঙ্কি এটা লেখে। এবং ওই ফ্যামিলিটা যথেষ্ট বড় লোক, ইনস্ট্যান্ট তারা প্রাইভেট ডিটেকটিভ পাঠায় যেখান থেকে চিঠি এসেছে, সেখানে গিয়েছে, সেখানে কাউকে পাওয়া যায়নি। কে পাঠিয়েছে চিঠি, এটা কার ছবি, নোবডি নোজ। অনেক অনেক কথা বলে ফেললাম আজকে, তাই
না? না, অনেক অনেক কথা না আসলে, মানে যেটা আমাদের শ্রোতাদের জানার খুব কিউরিয়াসিটি থাকে, যেটা জানতে চাই
আমি,
সেই জন্য আসলে এই ঘটনাগুলো বলা আপনাদেরকে।
আর দোস্ত, এটা বলার আমার মেইন রিজন কি জানিস, এই যে এখন আমি ফ্যাক্ট সহ বলতেছি, কারণ সহ বলতেছি, অনেকের কাছেই মনে হবে ও মাই গুডনেস এরকম হলো, কিন্তু সেম ঘটনাটা আজকে যদি ডরের একজন অতিথি এসে বলে যে এরকম 7 জন মরে পড়েছিল, কাউকে পাওয়া যায়নি খুঁজে, আজকে সেটা ইন্টারনেটে, ইউটিউবে বা ফেসবুকে আপলোডেড না বলে, ইংলিশে কেউ বলে দিচ্ছে না বলে, এটাকে অনেকেরই মনে হবে বানোয়াট ঘটনা। দ্যাট ইজ দ্য স্যাড স্টোরি ম্যান।
এবং আমরা দেখতে পাই ফেসবুকে অনেক সময় অনেক ধরনের ফেক অনেক ঘটনা থাকে, অনেক নিউজ থাকে, যেটাতে অনেকেই মনে করে যে খুব বেশি বিশ্বস্ত কোনো কিছু,
রাইট?
কিন্তু আসলে যেটার অনেক সময় কোনো ভিত্তিই থাকে না, কোনো ধরনের কোনো ভিত্তি ছাড়া কিছু নিউজ বেরিয়ে যায়, কোনো ঘটনা বেরিয়ে যায়, মনে হয় যে না কিছু একটা বেরিয়েছে, নেটে আছে, দ্যাট মিন্স এটা ট্রু। কিন্তু নেটে যত সত্য জিনিস আছে তার চেয়েও মনে হয় কয়েকগুণ বেশি অসত্য জিনিসও আছে।
সেটাই, এই কারণে কিন্তু আমি যে কয়টা ঘটনা বলি ডরে, যে ঘটনাগুলো আমি কালেক্ট করি, ইটস নট জাস্ট ইউটিউব স্টাফ বা ফেসবুকে পেয়ে আমি বলি না, আমি উইকিপিডিয়া থেকে শুরু করে ওদের দেশের ওই সময়কার থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা নিউজ পেপার ঘাটাই, তারপরে বলি। যখন দেখি শিক্ষিত মানুষরা এটাকে বলেছে অথেন্টিক, তখন বলি, তার আগে কিন্তু নয়।
সো আসলে এক এক করে কিন্তু আমাদের সমস্ত ঘটনাই শেষ হয়ে গেল,
অর্থাৎ
আজকে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকে এখানে র‍্যাপ আপ করতে হবে। সামনের উইকে কোন একটা হন্টেড প্লেস থেকে সুমন আর রেহান আরো একবার আপনাদের সাথে যোগাযোগ করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।
ডর আমরা আজকের মতো শেষ করছি, আগামী বৃহস্পতিবার রাত 12টায় আপনার দরজায় আরো একবার কড়া নাড়ব আমরা। ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবিসি রেডিওর সাথেই থাকুন। আর জিকি প্রিয়া এবং তার টিমের পক্ষ থেকে শুভরাত্রি।